This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরো একটি রাত, অন্ধকারের রাত আপনারা বলতে পারেন, এবং অন্ধকারের রাতে অন্ধকার জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে উপস্থাপন হবে সেটা নিঃসন্দেহে আমাদের বিবেককে অনেকখানি নাড়িয়ে দেবে। যারা এখানে অপ্রিয় সত্য এবং অপরাধগুলো বলতে আসেন তারা নিঃসন্দেহে অপরাধী, কিন্তু তাদের মধ্যে বিবেক আছে। সেই বিবেকটা জাগ্রত হয় বলেই তারা তাদের অপরাধগুলো অকপটে স্বীকার করে নেন, এবং স্বীকার করে নিয়ে আমাদেরকে, আমরা যারা অপরাধী কিংবা যারা অপরাধ করতে যাচ্ছি কিংবা যারা অপরাধী নই, তাদেরকে সচেতন করে যান। এই অর্থে যে তার মতো ভুল এবং অপরাধ যেন আমরা সমাজে না করি, তাহলে তার মতো প্রায়শ্চিত্তের দিকেও কিংবা তার চেয়েও বড় ধরনের প্রায়শ্চিত্তের দিকে আমাদেরকে যেতে হতে পারে। আমরা বিবেককে কখনোই ফাঁকি দিতে পারি না যদি আমরা মানুষ হয়ে থাকি। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি রানা। রানা ছোটবেলা থেকেই বন্ধু সুলভ, আর তাই তো বন্ধুদের সাহায্যে সবসময় তিনি এগিয়ে এসেছেন। এই যেমন একজন বন্ধু টাকার অভাবে পরীক্ষা দিতে পারছিল না, রানা টাকা জমা দিয়ে তাকে সাহায্য করেছেন। ছোটবেলা থেকেই খেলাধুলা করতে ভীষণ পছন্দ করেন রানা, ক্রিকেট তার প্রিয় খেলা, এবং খেলা করে পুরস্কারও পেয়েছেন তিনি। মায়ের হাতের রান্না তার ভীষণ প্রিয়, আর খাবারের তালিকার মধ্যে নুডলস সবার শীর্ষে। সবকিছু ঠিকঠাক থাকার পরও রানা কেন আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রানা রয়েছে আজকে জেবিএসবি মঞ্চে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। লাখো মানুষের কাছে সে কনফেস করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। আমরা আজকে রানাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে, সবার আগে রানাকে আমরা প্রশ্ন করতে চাই যে নিশ্চয়ই আপনার বিবেকটা জাগ্রত হয়েছে যে কারণে আজকে লাখো মানুষের সামনে আপনি আপনার অপরাধটা স্বীকার করতে যাচ্ছেন, সেই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
রবিন নামে একটা চাঁদ একটা ছেলে, তার কাছ থেকে আমি শুনেটা অনেকটাই
ঘটনাটা কি ছিল মনে করতে পারেন?
হ্যাঁ, সে হচ্ছে অনেক মেয়ের রিলেশন করছে, অনেক মারছে, তারপর কারণ বাজারে সে অনেকগুলো মানে চাঁদাবাজি করছে, সেরকম
শেষ পর্যন্ত পরিণতি কি
হয়েছে? তারপর পাওয়ার একটা মানে ডিফল্ট হয়ে গেছে।
আচ্ছা,
তারপরে সে এখন পর্যন্ত ভালো হয়ে গেছে।
মানে আলটিমেটলি ওই ঘটনা শোনার পর থেকে আপনি অনুপ্রাণিত হন আপনার বিবেকটা, আর আপনি যে ভুলগুলো করেছেন বা অপরাধগুলো করেছেন সেগুলোর মধ্যে কি আপনি এখনো নিয়োজিত আছেন?
জি না, আমি এক বছর আগে ছেড়ে দিয়েছি।
এক বছর আগে? আপনি
৬ মাস
পরিপূর্ণরূপে ছেড়ে দিয়েছেন?
পরিপূর্ণ, এখন নামাজ পড়ি।
আচ্ছা, আর আমি যতদূর জেনেছি আপনার প্রোফাইল সম্পর্কে যে আপনি এখন ওয়ারেন্টের আসামি।
জি,
আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করতে পারে। ওকে প্রিয় শ্রোতা, আমাদের এখানে যিনি উপস্থিত আছেন রানা, তিনি একজন ওয়ারেন্ট আসামি, যে কোনো মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এরকম অবস্থায় সে আজকে তার যে জীবনের ভুলগুলো অপরাধগুলো সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছে। আমরা ধারাবাহিকভাবেই জানব, প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকবো যে কেন একজন অপরাধী হন বা রানার অপরাধী হওয়ার পেছনের কারণগুলো জানবো, কি অপরাধ সে করেছে জানবো এবং প্রাশ্চিত্যের জায়গাতে আমরা অবশ্যই আসব। তবে তার আগে আমরা বরাবরের মতোই আপনাদের সামনে মুখোমুখি করতে চাই আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলামকে, যিনি ফোনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক ধন্যবাদ, পুরো অনুষ্ঠান জুড়েই পাচ্ছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই জেবিএসবি, তবে তার আগে আপনাকে বলছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আমরা এসএমএস পোল আহ্বান করব এবং আপনি আপনার ভোটের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আপনার অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতা কতটুকু রয়েছে। একই সাথে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন 09613892892 এই নম্বরে। আরো একবার বলছি 09613892892 এই নম্বরে। শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। শুরু করেন আপনি, একবার ছোটবেলা থেকে শুরু করেন, এক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে পারেন।
জি, আমি ছোটকালে জন্মাইছি, জন্মানোর পরে তো আমার বাবার আমি দেখিনি।
কত সালে জন্মেছেন আপনি?
সেটা হচ্ছে 1993 সালে।
1993 সালে,
জি।
তার মানে আপনার বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে?
এখন হচ্ছে 22 বছর
বয়স। ফাইন, আপনার বাবাকে আপনি দেখেননি বলছিলেন?
জি,
দেখেননি মানে
সে বাইরে ছিল,
দুবাইয়ে ছিল।
দুবাই ছিল।
আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
আমি একাই তখন ছিলাম।
তখন আপনি একাই ছিলেন, এখন কয় ভাই বোন?
আমরা এখন দুই ভাই।
দুই ভাই, ওকে, মানে আপনি পরিবারের বড়?
হ্যাঁ, আমি সবার বড়।
ওকে ভাই, আপনার জন্ম জেলা?
ফরিদপুর, রাজবাড়ি।
ফরিদপুরের রাজবাড়ি, ঠিক আছে, বলুন। তারপর
আমি নিজের মতো নিজে চলতাম, মানে নিজের মতো আমি নিজেই করতাম, কোনো বন্ধু আমাদের কোনো হেল্প লাগলে আমি হেল্প করতাম। পরে আমি বাবার সাথে একদিন আমি রাগারাগে করি, আমাকে মানে অনেক প্রচন্ড আমার আম্মু মারে। তারপর আমার আব্বুর বলি, আব্বু আমার আম্মু আমাকে মারছে, আমি স্কুলে জানি দেখি আমার মারছে। তো আমি আব্বুরে বলি, আব্বু এরকম এরকম। পরে বললো, ঠিক আছে তুমি থাকো, আমি সামনের বছরে আমি বাড়িতে আসবো। সে বয়সে তো আমার আব্বু আর আসলো না, না আসার কারণে পরে আমি তখন আমি ভর্তি হইলাম স্কুলে।
আচ্ছা,
টুতে আমি উঠলাম, ওঠার পরে তখন আমি ঠিক মতো আমি স্কুলে যাচ্ছি, ঠিক মতো খাচ্ছি, বন্ধু বান্ধব ভালোই মিলতেছি। আমার একটা চাচাতো ভাই ছিল, নাম হচ্ছে রাসেন।
ওকে,
তখন সে একটু বিয়াদব ছিল, তো সে কোনো কিছু করলে আমার দিকে আসতো, মানে আমারে দেখাই দিত। মানে ছোটকালে যেরকম একটা কোনো একটা অন্যায় কাজ করছে আমারে দেখাই দিত, যে ও করছে, ওর জন্য করছি। এর জন্য আমার অনেকটাই মানে আমার আম্মু মারতো, তারপরে এলাকার জোশ মারা দিত, মানে একটা কিছু হলে আমারে ধরাই দিত। এরকম আমার দিনকাল যাচ্ছে, ছোট আস্তে আস্তে বড় হচ্ছি। বড় হওয়ার পরে আমি ক্লাস ফোরে উঠলাম, ফোর থেকে ফাইভে উঠলাম। ওঠার পর তখন আমি আবার ঠিক মতো স্কুলে যাচ্ছি, ঠিক মতো পড়তেছি। এর ভিতরে একটা হচ্ছে, আমি একটা ছেলেকে আমি মারছিলাম, মানে মারা বলতে মানে মারছিলাম বলতে আমার একে পরীক্ষার জন্য টাকা দিয়েছিলাম, তো সে বলে টাকা দিস না, এর জন্য আমি মারছি। পরে গ্রামে একটা সালিশ হয়েছে, সেটা আমার এলাকার একটা চেয়ারম্যান।
কত বছর বয়সে আপনি?
সেটা হচ্ছে ক্লাস ফাইভে থাকা।
ক্লাস ফাইভে থাকা বলতে অবস্থায় আপনাকে নিয়ে সালিশ হলো?
একটা সালিশ হলো, সে আমি ছেলেটাকে মারছি, মানে একটা থাপ্পড় মারছিলাম, থাপ্পড় মধ্যে কান্দে রক্ত পড়তেছিল। তো পরে তখন একটা সালিশ হলো, পরে 1000 টাকা জরিমানা দেওয়া হলো।
ওই সালিশে আপনার জন্য
1000 টাকা জরিমানা হলো।
আচ্ছা,
তখন আমি তখন এরকম যাচ্ছি, পরে আমার বাড়ি থেকে সবাই এলাকা আমারে বলতেছে এই ছেলেটা খারাপ হয়ে গেছে, এত ছোট কালে সে সালিশ হয়ে পড়ছে। আর সে এর ডাউট করার মতো কেউ না, এর বাবা থাকে বাইরে, আর ওর মাদার কি করবে, একা তো কোনো ই করতো। আমার এলাকার সবাই আমাকে অনেক ই বলতো, কি এত তোর খারাপ হয়ে গেছিস কোথা থেকে, এই সেই বলতো। পরে ক্লাস সিক্সে উঠলাম, আমার আরেকদিন ঘটনা হইলো, আমি স্কুলে যাইনি, আমি একটা কনসার্টে গেছিলাম। আমার আম্মু শুনতে পারছি আমি স্কুলে যাইনি, তো তখন আমার আম্মু আমাকে মারছে। মারার পরে তারপর থেকে আমি জেদ করছি, আমি স্কুলে যাবো না। পরে কি করবো, পরে আমার বাবা বললো, তারপরে বছরে চলে আসলো, বাংলাদেশে চলে আসলো, মানে আর বিদেশে আর যাবে না। চলে আসার পরে আমার আব্বু বলে, কি পড়াশোনা করবো না কিসের জন্য? আমি বললাম আমার পড়াশোনা ভালো লাগে না, আমি পড়াশোনা করবো না। বলে আসার পরে তুমি ম্যাট্রিকটা পাস করে তারপর তোমার একটা যে কোনো একটা চাকরি দেওয়া যাবে, আর চাকরি না হলে কোনো সমস্যা নেই। পরে আবার সেভেনে ভর্তি হলাম, সিক্স পড়লাম না, সেভেনে ভর্তি হলাম। আমি স্কুলে যাচ্ছি আসতেছি, কিন্তু একটা মেয়েকে আমার অনেক ভালো লাগলো, ক্লাস ফাইভে থাকে মেয়েটা, পরে আমি তখন সেভেনে, তখন সেভেনে পড়ে, তো মেয়েটার নাম হচ্ছে আল মদিনা। আমরা দুজন দুজন অনেক ভালো লাগতো, কিন্তু কিছুটা বলতে পারতাম না, সরাসরি কিছু বলতে পারতাম না। পরে একদিন আমি রাস্তাতে যাচ্ছি, পরে আমি ওর জন্য ওয়েট করতেছি, এই যে ওর কিছু একটা বলবো। পরে রাস্তাতে স্কুল ছুটি হয়ে গেছে, আমি দাঁড়াই আছি। পরে আমি স্কুলে যাওয়ার পথে আমি বলছি, আলমুদ্দিনা তোমাকে আমি ভালোবাসি, এরকম একটা প্রপোজ করছি, ও বাসি যে বলে দিছি। বলে দেওয়ার পরে সে ওর আব্বু কাকুরা সবাই, ওর চাচুরা সবাই এসে আমাকে মালা শুরু করলো।
তখন আপনি ক্লাস ফাইভে পড়ে?
না, আমি ক্লাস সেভেনে পড়ি।
ক্লাস সেভেনে পড়ে?
হ্যাঁ, ক্লাস ফাইভে পড়ে।
আচ্ছা, ও ক্লাস ফাইভে পড়ে?
হ্যাঁ, ক্লাস ফাইভে পড়ে। তখন আমাকে মারলো, মারার পরে তখন আমি কান্নাকান্নি করে আমার আব্বুর কাছে গেলাম। আব্বু তো, আমার আব্বু হচ্ছে রাজনীতির সাথে জড়িত, তখন আমাদের এলাকা তো যায় ওর চাচু দেবার মারলো। এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হইল, আবার একটা শালি বসলো আমার নিয়ে। শালি বসার পরে এসে মনে বললো সে মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে। মানে আমি মেয়েটাকে অনেক কিছু বলছি, মানে অন্যদের টান দিছি।
সালিশ বসে আপনাকে বলছে মেয়েটাকে বিয়ে করতে হবে?
হ্যাঁ, বিয়ে করতে হবে। কারণ হচ্ছে আমি মেয়েটাকে, মেয়েটা বলছে আমি মনে তার অন্যদের টান দিছি,
এই ধরনের কথাবার্তা।
হ্যাঁ, মেয়েটা বলছে, মানে
আপনার ক্লাস সেভেন এর বাচ্চাকে এই ধরনের কথাবার্তা বলা হলো?
মানে শেখানো হয়েছে, মানে মা বাবা শিখাই দিচ্ছে।
না, কিন্তু ঠিক আছে, শিখালেও এই ধরনের কথা তো ক্লাস সেভেন এর বাচ্চাদেরকে বলাটা এক ধরনের বড় ধরনের মূর্খতা। কেন করবে সালিশ? হ্যাঁ বলুন।
মানে সালিশটা করবে এই কারণে যে মানে বিয়েটা এখন হবে না, সে বড় যে উপযুক্ত হবে তখন বিয়ে দেওয়া হবে।
আচ্ছা, এই ধরনের একটা কমিটমেন্ট আছে ফ্যামিলির থেকে?
চেয়ারম্যান ছিল আমাদের এলাকার, তো সেখানে সেই কোন একটা ই করে, সালিশ করে, সে বড় হওয়া অবস্থায় তাকে বিয়ে দেওয়া হবে দুজনের। পরে আমি তো মানতে লাগলাম, না আমি বিয়ে করবো না, আমি ভালোবাসতে গেছি তো এখনই বিয়ে করবো না, যখন আমি নিজের পায়ে দাঁড়াবো তখন বিয়ে করবো। তখন আমার পরে কিছু হয়নি, পরে আমি চলে আসছি। পরে আমি আব্বুরে বলছি, আব্বু আমি বিয়ে করবো না, আমি ঢাকাতে চলে যাবো।
আব্বুকে বলেছি?
হ্যাঁ।
আব্বু তখন কি বাড়িতে?
হ্যাঁ, আব্বু তখন বাড়িতে, রাজনীতির সাথে জড়িত।
আচ্ছা,
তখন আমি বলছি আমি ঢাকায় চলে আসবো। পরে না বলে একটা এমন তো ছিলাম, একটা যাওয়ার দরকার নাই। এর ভিতরে একটা কথা আছে, আমার একটা ছোট ভাই হয়েছে।
ছোট ভাই হয়ে গেছে?
হ্যাঁ, ছোট ভাই একটা হয়েছে 2000 সালে। তখন আমি বলছি আমি ঢাকায় আসবো, বলেছে না তোমার যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো, তুমি ক্লাস 8 পর্যন্ত পড়ো, তোমার তারপর দেখি কি করা যায়। পরে আমি এবার 8 উঠলাম। 8 উঠার পরে আমি এলাকায় ভালোই যাচ্ছি, দিন কাল ভালোই যাচ্ছে। এরকম 8 পরে 9 উঠলাম, 9 উঠার পর 10 উঠলাম। 10 ওঠার পরে আর কোনো মানে পড়াধিকার কোন লক্ষ্যই নেই আমার, বন্ধুদের মানে বন্ধুদের সাথে আড্ডায় চলে গেছে। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে মুরা, সে একটু পড়াশোনা করে না, সে একটু নেশা টাইপ করতো। সে আমার একদিনকে মানে বলছে, মানে পাট খেতে আছে না, পাট খেতে আলালি ভেজে নিয়ে তোর একটা জিনিস আছে চল আমরা খাই। পরে আমি বলছি কোনো ধরনের কোনো কিছু হবে। পরে যা দেখি সিগারেট, সিগারেটের ভিতরে আছে, আমি খাইছি, মনে করছি সিগারেটই হবে সিম্পল। তো তখন তার ভিতরে গাঁজা ভরা ছিল, তখন আমি জানতাম না। পরে আমি কি ক্রিয়া এরকম লাগে কে, পরে বলে না এটা খা, এরকম সিগারেট এটা।
এর আগে কি আপনি সিগারেট খেতেন?
না, আমি প্রথম।
প্রথমেই? এবং প্রথমেই গাঁজা?
প্রথমেই গাঁজা। আমি তো জানতাম না গাঁজা কাকে বলে, আমি নাম শুনছি কখনো দেখিও নি।
আচ্ছা,
সিগারেটে গাঁজা খাওয়াইলো। পরে আমি ওখানে আমি সেন্সলেস অবস্থা পড়ে গেলাম, আমি ঠিক থাকতে পারলাম না। পরে তোমাকে বাইরে নিয়ে আসলো, পরে কি হয়েছে কি হয়েছে, পরে বলে মারামারি করে পড়ে গেছে। তারপর আমরা জিজ্ঞাসা মারামারি করে কোন কাশিতে মারামারি লাগছে, বলে না। পরে এসে আমার কাছে শুনে কি হয়েছে তোমার? পরে আমি বলি সে আমার মানে সিগারেটে তো কি খাওয়াইছে আমি বলতে পারি। তখন আমার বাবা যা ওর ছেলেটার মুরাদ নামে ছেলেটাকে মারছে আমার বাবা যা, আমার ছেলেটা হলে কিসের জন্য? পরে ছেলেটা আমার ক্ষিপ্ত হয়ে আমার পর ক্ষিপ্ত আছে, মানে প্লাফন লাগা দিচ্ছে আমার মারবে। পরে আমি পড়াশোনা, আমি টেনের উপাস থাকা, আমার সামনে আমার পরীক্ষা, তো এসএসসি এক্সাম। তো তখন আমি একবার ভাবতেছি দেবো, একবার ভাবতেছি দেবো না। পরে চিন্তা করতেছি পরীক্ষা দিয়েই ফিরে দিয়ে ফেলে মানে জীবনটা ঘোরাইতে চাই। পরে টেস্ট পরীক্ষা আমি যাচ্ছি, তখন ও কি করলো মুরাদ ছেলেটা কয়েকটা মানে 8-10টি প্লাফন ভাড়া করলো, এটা বাইরের বাইরে প্লাফন ভাড়া করা অবস্থায় সে আমাকে মানে প্রচন্ড আকারে মারলো, মাথা মতো ফাটাইছে আমার অনেক, 3-4 মাথা সেলাই হয়েছে
ওই সময়টাতে।
ওই সময়টাই পরে আমাকে ওনারা মারলো। আমি কত 17-18 দিন রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি ছিলাম।
মানে আপনার বাবা ওকে মেরেছিল বলে বদলা নেওয়ার জন্য
বাড়ি থেকে পোলাপন ভ্যান, ও মানে সিচুয়েশন ও দাঁড়ায় নাই, মানে ও বুঝবে না, আমি বুঝতে না পারি যে ও আমাকে মারছে,
মানে অন্য কাউকে ভাড়া করে,
ভাড়া করে সে আমাকে
পিটুনি দিয়েছে।
হ্যাঁ, পিটুনি দেওয়ার পরে আমি তো পরে আমি ছেলেটা খুঁজতেছি, কিরে ভাই আমি পরে একদিন পাইছি রাস্তায়, বুঝলাম কিরে ভাই তুই আমার মারলি, তোর আমি তো চিনি না জানি না, তুই আমার শুধু মারলি কেন? পাই আমার মুরাদ ছেলেটা ভাড়া করছে। পরে এসে আমি যাই, কোনো কথা নেই। পরে আমি বাড়ির থেকে আমি একটা আমার বাড়ির দেশে একটা চাপাটি ছিল, চাপাটি নিয়ে যায় বলে একটা পিসের একটা কোপ দিই।
এটা ক্লাস 10 এ থাকা অবস্থায়। আপনার মারামারি সূত্রপাত হলো কোন ক্লাসে থাকা অবস্থায়?
সেটা হচ্ছে 8 এ থাকতে।
8 থেকে
আমি কোনো মারামারি করতাম না, তখন আমাকে মার দিত।
8 থেকে 10 পর্যন্ত এসব চলতেছে।
হ্যাঁ,
এবং 10 এ গিয়ে আপনি চাপাতি, চাপাতিটা পেলেন কোথায়?
বাড়িতেই।
এটা দিয়ে আপনি যখন এই মুরাদের পেছনে আঘাত করলেন তখন কি দাঁড়ালো?
সেটা ও পড়ে গেল, পিছনে তাকালো, পড়ে গেল। পরে আমি এক দৌড়ে আমি আমার নানি বাসে চলে এসেছি, আমার নানি বাড়ি হচ্ছে ঢাকা ইসলামবাগ।
এক দৌড়ে ঢাকায় চলে আসলাম?
আমি এক এসে চলে আসছি ঢাকা, আমি যে পোশাকে ছিলাম সেই পোশাকে আমি ঢাকা চলে আসি।
তখন আপনি ফরিদপুরে ছিলেন?
না, রাজবাড়িতে।
রাজবাড়ি ছিলেন? রাজবাড়ি থেকে
আমি ঢাকায় এসে ইসলামপুরে চলে আসলাম।
আমি দৌড় দিয়ে আসছেন নাকি অন্য কোনো যানবাহন?
গাড়িতে।
তাই বলেন, সেটাই বলছিলেন আর কি। ওকে, সন্ত্রাসের শুরুটা কিভাবে হয় দেখুন। আচ্ছা, আপনি যে মারামারি করছিলেন, আপনি মার খাচ্ছিলেন, আপনার বাবাও সাথে জড়িত হয়ে গেল। আমি সাধারণত যেটা বুঝি যে নিজের সন্তানকে যদি কোনো ছোট কোনো বাচ্চা যদি প্রহার করে তাহলে সেই সন্তানকে বাবা হিসেবে তাকে গিয়ে ডিরেক্টলি না চার্জ করে তার বাবা মাকে বলা উচিত, তার অভিভাবককে বলা উচিত। আপনাকে শাসন করতো না আপনার ফ্যামিলিতে?
হ্যাঁ, আমার বাবা অনেক শাসন করতো, আর বাবা থেকে আম্মু বেশি শাসন করতো। বাবা তো আমার অনেক ভালোবাসতো, কিন্তু আমার আম্মু বেশি শাসন করতো।
আচ্ছা, তারপরেও আপনি এসবের সাথে জড়িয়ে থাকতেন?
হ্যাঁ, জড়িয়ে থাকতাম।
পরিবেশ একটা অনেক বড় ফ্যাক্ট। আমরা সবসময় একটা কথা বলি, সঙ্গদোষে অনেক কিছুই হয় এবং মানুষ যে পরিবেশের মধ্যে বড় হয় সেই পরিবেশটাকেই ধারণ করে। বাবা মা যতটুকুই শাসন করুক না কেন, চারপাশের পরিবেশটা যদি খারাপ হয় সেখানে আসলে সন্তানকে বড় করে ভালো করে মানুষ করে তোলাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি ঢাকায় চলে আসলেন, কার বাড়িতে আসলেন জানো?
সেটা আমার নানিদের বাসা।
নানিদের বাসা,
নানিদের বাসা থাকলাম। পরে মামারা বলে কি হয়েছে তোমার? আমি বললাম না না, আমার একটু বাড়ি থেকে আমার আব্বু মারছে। আম্মু মারছে তখন তো টেলিফোন এত, মানে আমার বাড়িতে এখন টেলিফোন ছিল না। আমার আব্বু একটা ফোন ছিল, আমাকে নানি বাড়িতে কাউকে ফোন ছিল না। অনেকদিন থাকার পর আমার আব্বু তোমার বাড়িতে খোঁজ করতেছে আর আমার নামে একটা মামলা করলো। ট্রেনে থাকা অবস্থায় আমার একটা মামলা করলো, সেটা
ট্রেনে থাকা অবস্থায় ওই চাপাতি দেওয়ার,
হ্যাঁ চাপাতি একটা কোপ দেওয়ার কারণে আমার নামে একটা মামলা করলো।
আচ্ছা,
মামলা করার পরে আমি তো মামলা চলতেছি এরকম, পরে আমি চলে আসলাম নানি বাড়িতে। নানি বাড়িতে থাকার অবস্থা বাবা বললো তুই চলে আয়, আমরা এলাকায় একটা বসে একটা মীমাংসা করি। গাড়িতে করে রাজবাড়িতে, রাজবাড়িতে যাওয়ার পরে একটা সালিশ পরের দিন সালিশ। আমার বাবা আমাকে বুঝাচ্ছে, দেখ বাবা যা করছিস ভুল করছিস, জীবনে এগুলো করিস না, তুই কোপ দিছিস, কবি আমি অন্ধকারে দেখিনি, কোপটা দিছি আর আপনি আমার মাফ করে দেন, এ কথা বলে আমার বাবা আমার শিখাই দিচ্ছে। আমি তাই বলছি, আমি বলছি দেখেন আঙ্কেল আমি তো দেখিনি আর আমি অন্ধকারে ছিলাম, আমি বুঝতে পারিনি কোপটা লাগবে এরকম, আপনি আমাকে মাফ করে দেন। বলেছি পরে চেয়ারম্যান বলে মাফ তো করা যায় না, তুই যে কাজটা করছিস সেটা তো মাফ করার মতো না। পরে 7,000 টাকা জরিমানা করলো। পরে দেওয়ার পরে আমি যার মতো আমরা চলতেছি, আমার মতো আমি চলতেছি। পরে বাবা বলতেছে তোর লেখাপড়া হবে না, তুই আমার ব্যবসা কর। এর ভিতরে আমার বাবা হলো ব্যবসা করতেছে, হচ্ছে বাস ট্রাক তারপর যে কোনো একটা মানে বিজনেস করতেছে, একটা মানে বিক্রি করা টায়ার টুয়ের মানে যে কোনো বিক্রি করতেছে। তার ভিতরে তোর দরকার নাই, তুই পড়াশোনা বাদ দে, তুই আমার ব্যবসাতে চলে আয়, তোর কোন পড়াশোনা দরকার হবে না, তোর পড়াশোনা হবে না, তুই ই করে আমার ব্যবসা দেখ।
ক্লাস টেনে থাকা অবস্থায় কথা বলছি,
হ্যাঁ আমার বাবা দেখ তোর তো পড়াশোনা হবে না, তোর তো এত বিলে সালিশ বিচার হলো, তুই আর পড়াশোনা করতে পারবি না, তুই ই কর আমার ব্যবসা দেখ। আর আমার আব্বু হচ্ছে ঢাকায় যাইতো, মানে জায়গায় যাইতো, মানে জায়গায় গাড়ি ট্রেন কিনে নিয়ে আসে। আমার রাজবাড়ির আমাদের শোরুম আছে, আমাদের অটো, তারপর হচ্ছে মাইকো, এখানে শোরুম আছে, মোটর সাইকেলের শোরুম আছে, মানে শেয়ার ব্যবসা। তো আমার বাবা জায়গায় যাই দিতো, আমার দোকানে বসতো, আর চারজন কর্মচারী আছে, তাদের দেখাশোনা, তাদের বেতন দিতাম আমি দিতাম। তো চারদিন দোকানে বসার পরে একদিন দুই দিন এরকম আমার 6-7 মাস দোকান করছি, ব্যবসা করতেছি, বাড়ি আসতেছে যাচ্তেছে, আব্বু মানে বাইরে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে, ঢাকায় আসতেছে, যশোর যাচ্ছে, তারপর ইন্ডিয়া যাচ্ছে, মানে বাড়ি থেকে মাল টাল কিনে এসে রাজবাড়ি শোরুমে যাচ্ছে, আমরা বিক্রি করতেছি। আমরা আব্বু বলতেছি আমাদের ম্যানেজার ছিল, সেও মানে থাকে এক অবস্থায়। আমাদের দোকানের সামনে আমাদের রাজবাড়ির সদর জেলখানা, জেলখানার পিছিয়ে একটা মেয়ে আমাদের দোকানের সামনে যে প্রতিদিন আসতো যেত।
ওকে, আর এদিকে আপনার লেখাপড়া সম্পূর্ণ বন্ধ?
সম্পূর্ণ বন্ধ।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেলাম এই মুহূর্তে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে রানা তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে। সে একজন ওয়ারেন্টের আসামি, তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। তার জীবনের যে ভুলের শুরু বা অপরাধের শুরু, সেই ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম। আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি একজন অপরাধীর আপনাআপনি জন্ম হয় না, একজন মানুষ যেচে অপরাধী হয় না। আমরা আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিব ইতিহাসে এমন একটা স্টোরি আপনাদের সামনে উপস্থাপন করিনি যে অপরাধী কিংবা যে অপরাধকারী নিজে যেচে শখের বসে অপরাধকে হাতে তুলে নিয়েছে। প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড, খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় অপরাধের দিকে যাবার জন্য। 3 মিনিট পর আমরা ফিরছি, আর আজকের অতিথিকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে রানার কাছে আমি ফিরতে চাই। আর যারা রানার মতো তার জীবনের অপরাধগুলো ভুলগুলো লাখো মানুষের সামনে কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে কোন অপরাধী সমাজে আর জন্ম না হোক, আপনার কাছ থেকে শুনে সচেতন হোক যে অপরাধ করলে আসলে আপনার মতো তারাও পার পাবে না, আপনি ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, এবং অবশ্যই আপনার সেল নম্বরটি দিতে ভুল করবেন না। রানা, তারপরে আপনার দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে যাওয়া আসা করত?
হ্যাঁ, পরে আমি একটা মেয়েকে আমি দেখতাম, সে আমাকে দেখতো, একদম আমি কিছু বলতে পারি না। সে আগের ঘটনা, আমি একটা মেয়ের কিছু বলছিলাম, পরে আমার জরিপ না দিতে হয়েছে, তারপর দেখতে আমি কিছু বলতে চাই না। পরে ওই স্কুলে যেত, ও পড়তে ক্লাস এইটে, ক্লাস এইটে থাকা অবস্থায় সে আসতে যেত, কোচিং এ যেত, আসতো, আমি দেখতাম, দোকানে বসতাম। একদিনকে আমি রাস্তায় দাঁড়ায় আসি, পরে বললো আমার নামটা জিজ্ঞাসা করে, পরে আমি বললাম আমার নাম, তারপরে বললো হ্যাঁ এখানে কি আপনি এখানে কি করেন, আমি বললাম আমাদের একটু ব্যবসা, আমি ব্যবসা করি এখানে, আমার বাবার ব্যবসা, আমি ব্যবসা করি। আমি বললাম তোমাদের বাসা করি, পরে আমাদের বাসা জেলখানার পিছে। তো পরে তোমার নামটা কি, বলে রুমি, নাম হচ্ছে রুমি। পরে চলে গেছে, তার দ্বিতীয় দিন পরে আবার রাস্তাতে যাচ্ছে, ই করতেছে, আমি আর কেউ করি না, মানে কোনো কারণে কিছু বলি না, আগে ঘটনা মনে আছে, সেই ভয়তে আমি কারো কিছু বলি না। তার পরবর্তীতে সেই মেয়েটা আমার নিয়ে যাচ্ছে আমার দোকানে আসে, তখন আমাদের কর্মচারী ম্যানেজার কেউ আমার দোকানে আসে নাই। তখন সকালবেলা ও কোচিং এ যাওয়া অবস্থায় আমি দোকানে, মানে একটা কর্মচারী আসছে, তখন সে হলো দোকান খুলতেছে, ঝাড় দিচ্ছে, আমি দোকানে বসে আছি। তো তখন মেয়েটা আসলো, আসে বলে আপনার ফোন নাম্বারটা দেন। পরে আমি বললাম আমার ফোন নাম্বারটা নেই, আমার দোকানের নাম্বারটা নিয়ে যাও। পরে দোকানের ফোন নাম্বারটা নিয়ে গেল, পরে আমাকে ফোন করছে, তার দ্বিতীয় দিন পরে, দুদিন পরে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে আমি রুমি। তো বলছি হ্যাঁ রুমি তো চিনতে পারিনি, বলে যে আপনার সাথে কথা বলতাম এরকম, জেলখানা আসা সামনে দিয়ে আসা যাওয়া করি, আপনি আমার চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। একদিন দুদিন কথা বলতে বলতে তার সাথে আমার একটা মানে প্রেমে একটা লাভ স্টোরি চলে আসলো।
মানে কি আপনাদের দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে?
হ্যাঁ ভালো লাগা তৈরি হইল।
ওকে,
তারপরে থেকে আমি মানে ও আমার যেতে বলতো স্কুলে, ও গার্লস স্কুলে পড়তো, তো আমি যাইতে বলতে আমি যাইতাম। তারপর পার্কেও আমি ওদের দুবার গেছি, পার্কে ওর সাথে ঘুরতে। এরকম থাকা অবস্থায় আমার দীর্ঘ তিন চার মাস অনেক দিন ভালোই মানে দিনকাল যাচ্ছে
রুমির সঙ্গে।
রুমির সঙ্গে
আপনার কখনো আফসোস হতো না যে আপনি ক্লাস টেনে পড়া অবস্থায় লেখাপড়া বন্ধ করে দিয়ে বিজনেসে চলে আসলেন, আপনার ফ্রেন্ডরা সবাই পড়াশোনা করছে, আপনার কখনো আফসোস হতো না?
আফসোস হইতো মানে আমার বাড়ি থেকে দিত না, কারণ হচ্ছে আমি খারাপ হয়ে খারাপ দিকে চলে গেছি, মানে অলরেডি দুইটা আমার চলে গেছে সালিশে। তারপর থেকে মামলা মানে মামলা পরে উঠে নিয়েছিল, পরে মামলা খাইছি, এর থেকে বাবা বলছে তো পড়াশোনা করার দরকার নাই, পরে আমার নিজের মন
চাচ্ছে পড়াশোনার হবে না,
না আমার দিয়ে পড়াশোনা আর হবে না।
ওকে ফাইন। হ্যাঁ, তো মেয়েটার সঙ্গে আপনার সময় ভালো যাচ্ছে,
ভালো যাচ্ছে। পরে সাড়ে তিন মাস পরে আমাকে একটা ফোন দিল, ফোন দেওয়ার পরে বলে তোমার সাথে কথা আছে তুমি আসো। পরে গেলাম ওদের বাসায় রাত বাজে 11:30, আমাদের বাড়ি থেকে দূরত্ব অনেক কিলো, মানে আমাদের দোকানটার কাছাকাছি কিন্তু আমাদের বাড়িটা অনেক দূরে। তো পরে গেলাম বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে রাত 11:30 সময় বেরোইল, বেরোনোর পরে বলে তোমার সাথে কথা আছে চলে এখন পালাই যাচ্ছে। আমি বলছি আমি পড়াশোনা জানি না, এক প্রথম কথা আমার বাবার বিজনেস আছে, আমি এখন পড়া যেতে পারবো না। ও বলেছে পরে কান্নাকাটি, এক কথা দুই কথা আমার সাথে তক্ক তক্কি লাগার পরে সে কান্নাকাটি করে বাসায় চলে গেল। পরে আমি চলে আসলাম, আসার পরে পরে পরের দিন ফোন দিয়ে আমার কান্না করেছে তুমি আমার কিছু বাড়ি থেকে বিয়ে দিচ্ছে, ক্লাস ওই মেয়েটা তখন 9 উঠছে, তখন বলতেছে আমার বিয়ে দিচ্ছে বাসা থেকে, তুমি যেকোনো একটা কিছু করো রানা, তুমি যেকোনো একটা কিছু বলো। পরে আমি করলাম আমি এখন কি করবো, আমি বাড়ির থেকে জানাতে পারবো না, আমার ক্লাস আমার ভাইকে আমার স্কুলে ভর্তি করছি।
মেয়েটা কোন ক্লাসে পড়তো?
ক্লাস 9 উঠছে। তখন বলে আমার যেকোনো একটা কিছু করো, আমি কিছু আমি কিছু করতে পারবো না, কারণ হচ্ছে আমার জীবনটা আমার শেষ, তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না, জানলে তুমি আমার ভালোবাসতে না। পরে বললাম সবকিছু বললাম, তারপর তোমাকে আমি ভালোবাসি, তোমাকে পালাইতে হবে, আমি কিছু আমি পারবো না। পরে ওর পরে তিন চার দিন কথা বলেন আমার সাথে, কথা বলার পরে চার দিন পাঁচ দিন পরে আবার সম্পর্কটা আবার গড়ে ওঠা করার দরকার নাই, যখন ফ্যামিলিতে বিয়ে দেবে তখন বিয়ে করবো, আমি বললাম আচ্ছা সেখানে সমস্যা নেই, আমরা যখন বিয়ে ফ্যামিলি থেকে বিয়ে তখন বিয়ে করবো, আচ্ছা। পরে আমার যেরকম যাচ্ছে 15 দিন 16 দিন পরে, মনে আসতেছে না মনে হয় 15 দিন 16 দিন পরে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে দেখো এমন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, সেটা কি এরকম এরকম, নাম হচ্ছে রমজান।
রমজান?
হ্যাঁ রমজান।
ওকে,
ও এলাকায় একটা বাড়ি, ওদের এলাকায় বাড়ি রমজান।
ওকে,
পরে বললাম ঠিক আছে, আমি তো আমি দেখতেছি ব্যাপারটা, আমার বড় ভাই হচ্ছে স্বর্গে গেল, যে ভিপিএম খালাতো ভাই, তাকে আমি জানালাম ভাই অবস্থা, আমার একটা ফ্রেন্ড আছে তো সেরকম একটা উত্তর করে, আপনি যদি দেখেন। বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো না, আমি তাদের বাসায় যাই, বললাম আমার খালাতো ভাইদের বাসায়। পরে বললাম আসলে আমি বলে দিয়েছি সমস্যা নেই, আর কিছু বলবে না। পরে একদিন দুই দিন তারপর আমার মাঝে মাঝে আমার এই কথা বলে, দেখো মানে এই সমস্যা আমার এই সমস্যা করতেছি, স্কুলে যাবো তো আমার হাত ধরে টান দিচ্ছে এই দেয়, মানে অনুভব চক্র। পরে আমি বললাম দেখো তোমার আমি যা করো আমি করতেছি। পরে ছেলেটারে আমি করলাম 7-8 জন পোলা পরে আমি ভাড়া করলাম, প্রথমে ভাড়া করার পরে বললাম তোমার নাম কি রমজান? ও কিরাম খেলতেছে, তোমার নাম রমজান? হ্যাঁ, তুমি রুমিরে কি চেনো? প্রথমে বলে চিনি না, পরে বলে চিনি, তুমি ওই মেয়েটাকে ডিস্টার্ব করো কেন, বা তোমার কি হয়? আমি বললাম আমার গার্লফ্রেন্ড হয়। পরে বলে আমারও গার্লফ্রেন্ড হয়। আমি বললাম তোমার গার্লফ্রেন্ড হয় মানে, সে আমাকে তোমার নামে কমপ্লেন করলো, তুমি বলছো তোমার গার্লফ্রেন্ড হয়। বলে এক কথা জিজ্ঞাসা আমার তক তো গেলে, পরে আমি ওর কিচ্ছু বলি না। পরে চলে আসছে, চলে আসার পরে সে আমাকে ফোন দেয় তুমি কিছু বলছো? আমি আমি কি বলো তোমার মনে হয় গার্লফ্রেন্ডটা কয় না, আমি ছেলেটা ঘৃণা করি, আমি ওকে ভালোবাসি না, ওই ছেলেটা রাজনীতি করতো। সেটা তারপরে বললাম আমি ঠিক আছে বিষয়টা দেখতেছি। পরে আমি 7-8 জন পরে আরো 20-25 জন পোলাপার নিয়ে গেলাম, পরে পরে আমাদের এলাকা পাশের এলাকা কোলাপান নিয়ে আমি গেলাম ওদের এলাকায় গেলাম। যেটা ওই সিলেটার আমি পাইছি দুজন, দুজনের একজন মারছি যেটা অপরাধ করে না তাকে আমি ছেড়ে দিছি, আর যেটা অপরাধ করছে আমার সাথে তখন তার আমি বিদম্বনা মারছি। মারার পরে মানে লাঠি দিয়ে বাড়িতে মানে ওরা হাত ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে সে তো আমাকে আমরা তো চলে আসলাম, চলে আসার পরে চলে একটা সে বলল একটা সালিশে বসাবে
ওখানে,
সালিশ আমার দিয়ে হলো আমাকে জরিমানা করলো 2,000 টাকা। হাত ভেঙে গেছে এর জন্য ট্রিটমেন্টের জন্য সদর হাসপাতালে ভর্তি ছিল, সেটার জন্য ট্রিটমেন্ট করার জন্য ইয়ে করার জন্য 2,000 টাকা। পরে আসে আমি দিন যাচ্ছে এরকম আমার সাথে ভালোই সম্পর্ক যাচ্ছে, একদিন দুই দিন এরকম যাওয়ার পরে আমার সাথে আরো ভালো এরকম রমজান নামে যে ছেলেটা সে ভালো সুস্থ হয়ে গেছে, সে আবার উত্তপ্ত করতেছে মেয়েটার। সে আমার আবার ফোন দিয়ে বলতেছে এই অবস্থা দেখো আমার আবার ডিস্টার্ব করতে তুমি কিছু বলছো তাও কিছু হয় না, আবার বলতেছে
মানে রুমি আপনাকে,
হ্যাঁ আবার বলতেছে। পরে আমি শ্রেণী গেলাম, শ্রেণীর পরে আমার বন্ধুরে বললাম বন্ধু এই অবস্থা আমি কি করবো, এখন তো ওই ছেলেটা সুদ আছে ছেলেটা মেরে ফেলি,
ছেলেটাকে মেরে ফেলি
মেরে ফেলি। পরে বললাম দেখ দোস্ত মেরে ফেললে তো আমাদের অনেক কিছু আর আমার তো দরকার নেই, আমার দরকার ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিই, কারণ সে আগেরবার মারছি ওর সুদ যায়নি এবার উচিত শিক্ষা দিয়ে দিই। পরে কি করবি, আমার একটা বন্ধু বলে চল তাহলে সেলুনে যাই, সেলুন থেকে একটা ইয়ে খুর পাওয়া যায় মানে সিফ করার জন্য, তুই একটা চুরি করবি আমি একটা চুরি করবো, ওই খুর দিয়ে তারপর হচ্ছে ওই ছেলেটাকে মারবো, কারণ হচ্ছে আমাদের কাছে অস্ত্রপাতি নেই। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমরা এরকম সেলুনে গেলাম 7-8 জন গেলাম, এরকম একটা বুড়া লোক তো মানে চুল কাটতেছে, আমার ফ্রেন্ডের চুল কাটতেছে, আমরা দুইটা দুজন ইয়ে নিয়ে নিলাম খুর নিয়ে নিলাম চুরি করে। চলে আসার পরে আমার এক ফ্রেন্ড আমি ওর খুঁজতেছি খুঁজতেছি কোনো এলাকায় পাচ্ছি না, খুব খুঁজতেছি ওরে পাই না। পরে দেখি কি ও রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সায় করে, পরে আমি রিক্সা থামাইলাম এই দাঁড়ানোর পর আমরা 3 জন ছিলাম, দাঁড়ানোর পর আমি রিক্সার ভাড়া দিয়ে দিচ্ছি এই ভাই আপনি চলে যান, রিক্সাওয়ালা ভাড়া দেওয়ার পরে তুই নাম পাই কি হয়েছে, আমি বলে কি হয়েছে মানে আমার উপর গরম নিয়েছে, গরম নেওয়ার পরে কোনো কথা নেই ওর আমি পেটে পোজ দিছি, ও পেটে পোজ দিছি দুইটা দুইটা পরে, তারপরে পিঠি দিছি আবল তাবল কোপ দিছি, পিঠি পড়ে গেছে আবল তাবল কোপ দিছি, কোপ দেওয়ার পরে পরে শুনতে পারি মানে পেটে মানে ভুড়ি 18 শিলে লাগছে আর পিঠে লাগছে 45 টা।
মানুষের ক্রেজিনেস কতটা জঘন্য হতে পারে। ওকে তারপর,
তারপরে আমাকে আমার নামে একটা মামলা করলো, মামলা করার পরে এরকম মামলা আমি বাড়ি থেকে আমার চলে আসলাম পলাতক, আমার চাচু ভাই চলে গেলাম অন্য বাসায় চলে গেলাম, চলে আসে থাকার অবস্থায় সে আমার তো মানে মামলা করার পুলিশ আমাদের যাচ্ছে বাড়িতে এই অবস্থা যাচ্ছে। পরে আমার সাথে আমার রুমি কথা হয় কন্ট্যাক্ট হয় যে রুমি এই অবস্থা, রুমি পরে আমার এই কয় তোমাকে আমি ভালোবাসি না,
কেন
কেন ভালোবাসে না তুমি ওকে মারছো এরকম ভাবে মারছো কেন, আমি বললাম তুমি তো আমার বললা এরকম সহ্য যাচ্ছে না তুমি যে কোনো একটা কিছু করো আগে, তোমার তো আমি মারলাম মার আগে কিছু করলাম পারলাম না তারপরে আমি কুবাইলাম তুমি এখন না বলতেছো কারণটা কি, বললাম তোমাকে আমি ভালোবাসি না। পরে ওর তো গালাগালি করলাম, পরে অনেক কিছু বললাম, পরে বাসায় যেতে গেলাম, পরে ওর আব্বা যে আমার অনেক কিছু বললো, পরে আমি আর যাইতে পারলাম না।
আব্বা মানে কার আব্বা? রুমির আব্বা।
রুমির আব্বা
কি বললো আপনাকে?
এই ছিল তুমি এখানে আসছো কিসের জন্য? আমি বলেছি আমি রুমির সাথে কথা আছে, বা রুমির সাথে কোনো কথা নেই তুমি এখন বেরিয়ে যাও, তুমি যখন না যাও তোমাকে কিন্তু পুলিশ দিয়ে ধরাই দেবো।
তখন তো আপনার আমি মামলা হয়ে গেছে।
হ্যাঁ অনেক মামলা হয়েছে মানে এসে আবার পুলিশে হুমকি দিচ্ছে আমার
সেকেন্ড টাইম মামলা।
হ্যাঁ আমি বলছি আপনি পুলিশ নিয়ে আসেন সমস্যা কি, আর আমার কাক করছিল আমার পুলিশ পুলিশ ছিল আমি তো ভয় পাতাম না, পরে আমি বলছি নিয়ে আসেন পুলিশ। পরে ঠিক আছে তোমার তোমার বাপের ফোন দিচ্ছি আমি, কিন্তু আমার বাবার এলাকা আমার নায়ক বলে নাম দিল সবাই চেনে, আমার বাবার নাম বললো আব্বা আমার দাদু ছিল মাতব্বর ছিল তো সবাই আমার চিনতো মানে আমার বাবা দাদা সবাই আমার গোষ্ঠী সবাই চেনে। পরে এখান থেকে না যাও তোমার বাবার ফোন দেবো, পরে আমি বাবার একটু ভয় পাই, পরে আমি চলে আসলাম ওখান থেকে, আসার পরে আমি রুমির আবার ফোন দিলাম রুমি এই অবস্থা তুমি এই কাজটা করলে কিসের জন্য, পরে কিছু বলে না কারণ তোমাকে আমি তোমার মতো অপরাধ ছাড়াকে আমি ভালোবাসি না। পরে আমি জানতে পারি কি ওর হচ্ছে ভালোবাসা কারণ একটাই যে ও আমাকে ব্যবহার করছে, ব্যবহার করছে কিরকম ভাবে, ও ছেলেটা ওর চাচাতো একটা বোন ছিল ই করছে সুইসাইড করছে, রমজানকে ভালোবাসতো রমজান না করছে মনে হয় প্রেমের প্রতারণা করছে এই জন্য ওই মেয়েটা সুইসাইড করছে মানে রুমের চাচাতো বোন, আর রমজান রে মানে ই করানোর জন্য মানে মারার জন্য আমাকে ব্যবহার করছে।
ওকে ওকে
তারপরে আমাকে ব্যবহার করছে আমি ওর বান্ধবীর কাছ থেকে শুনতে পাই যে আপনাকে ভালোবাসবে কেমনি, আপনি তো ব্যবহার করছে আমি কোন ধরনের ব্যবহার করছে, সে কয় আপনি এরকম এরকম ও তো মেয়ে মানুষ কিছু করতে পারবে না এর জন্য আপনারা দিয়ে ব্যবহার করছে এর যে মারাইছে।
ঘটনাটা কি ছিল আসলে, এই ছেলের কারণে কেন সুইসাইড করবে?
সুইসাইড করছে কারণ হচ্ছে যে সে হচ্ছে প্রেমের প্রতারণা প্রেম বিয়ে করে নাই, তারপর ওর সাথে শারীরিক সমস্যা ছিল মানে পেটে মানে বাচ্চা ছিল গর্ভবতী ছিল
কিছু একটা কমপ্লেক্সিটি ছিল।
হ্যাঁ
এবং যেটার জন্য মূলত আপনি যে ছেলেটাকে মারধর করছেন সেই ছেলেটা দায়ী।
হ্যাঁ
এবং তার ভাষ্য অনুযায়ী মানে যে মেয়েটার কাছ থেকে আপনি শুনছেন তার ভাষ্য অনুযায়ী আলটিমেটলি আপনাকে সে লাভ করেনি কিন্তু আপনাকে দিয়ে
ব্যবহার করছে,
রমজানকে পিটিয়েছে মারধর করেছে ব্যবহার করেছে।
ওকে ব্যবহার করছে। তারপর আমি সদর হাসপাতালে গেলাম, পরে ওরা বললাম ভাইয়া তোর আমি জানি না এরকম রমজানের কাছে গেলাম তোর তো জানি না তোর আমি মারছি তুই আমার মাফ করে দে। ও তো আমার পরে রাগে মাগে ফার ও আমারও মারবে। আমি বলছি ঠিক আছে তুই আমার মারলি মার, আমি তো জীবনে কোনো ই করি না, তুই তোর যে কটা পোল দিছিস তুই আমার পোল দে। সে তখন হাসপাতালে পরে বলে না এরকম হবে না, ও আমার তো মারার জন্য পরিকল্পনা। পরে আমি কি করলাম, ওরে আমার বাড়ি থেকে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, মানে বাবার থেকেও কিছু নিছি, তারপর দোকানে কিছু ছিল, আব্বা বাইরে গেছিল, পরে মানে ঢাকায় আসছিল মানে মাল কেনার জন্য, আমি ক্যাশে টাকা নিয়ে ওরে আমি ট্রিটমেন্ট করি, মানে ওর যাতে যা সমস্যা লাগে ওর বাড়ি থেকে আমি চালাইছি, তারপর অনেক কিছু সমস্যা মানে সমাধান করাইছি, ওষুধ টুষুধ যা এভিন লাগে চালাইছি। পরে আমি ওরে আমি রুমিরে ফোন দিয়েছি, রুমি অবস্থা তুমি যে আমার ব্যবহার করছো কামটা কিন্তু ঠিক করলো না। পরে ঠিক যা করছি করছি, তুমি জেনেই তো গেছো আর কি করবো আমারে। তখন মেয়েদের প্রতি আমার ঘৃণা হইল।
প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত এক ধরনের অপরাধ ওর জীবনে আমরা দেখেছি, ক্রেজিনেস, এখন আরেক ধরনের অপরাধ আমরা দেখব এবং সেদিকেই আমরা ঢুকে যাচ্ছি। বলুন তারপর।
তারপরে আমি ওকে বললাম তোকে আমি ঘৃণা করি, তোকে আমি লাভ করি, তোরে আমি দেখে নেব। পরে আমি ওরে আমি মানে কিরম বলে ও আমার যে ক্ষতি করছে, আমার এত টাকা পয়সা লাগাইছে, আমার এত এলাকা মানুষ আমার ই করছে, আমি এত বড় মানে একটা আমি এরকম করলাম, আমি তোরে দেখে নেব। পরে আমি ওর পিছনে পোলাপান লাগাই দিলাম, ও কখন কোন সময় যায় কোন সময় কি করে আমি ওর সব খেয়াল করবি। পরে রাখার পর সব খেয়াল করছে, ও একদিন হলো দূরে এক জায়গায় পার্কে বেড়াইতে গেছে, তখন ওরে আমি খুব বেদলে মার দিই, মানে কন্যা মন্যা মানে কেউ ছিল না আশেপাশে আমরাই ছিলাম, তো পরে আমার একটা মার দিই, মানে মার দেওয়ার পর অন্য মনে ওরে ই করে বাঁধি, গাছের সাথে বাঁধি, বাঁধার পর আমি ওরে পিটাই, পিটানোর অবস্থা তুই আমার এই কাজটা করলি কি সেই জন্য, তোমার এত মানুষ মান ছিল, তুই আমার এত ই করলি, এত টাকা লাগালি কি সেই জন্য, এই সরলটা এত করিস, তুই আমার আগে বলতে তুই আমার ভালোবাসিস না।
ওকে,
পরে পিটানোর পরে পরে এলাকা মানুষজন চলে আসি, পরে আমি ওখান থেকে পলা চলে আসি।
মেয়েটা কিভাবে গাছের সাথে বেঁধে আপনি পিটান?
হ্যাঁ, আমি পিটাই।
আচ্ছা, আপনার কাছে কখনো মনে হতো না যে আপনি কাজগুলো করছেন খুব নৃশংস, একজন মানুষকে পোজ দিয়ে যাচ্ছেন, ভুড়ি টুড়ি বের করে দিচ্ছেন, দুটো মামলা হয়ে গেল আপনার এই বয়সে, তিন চারটা সালিশ হয়ে গেল, আপনার কখনো মনে হয়নি যে আপনার এগুলো কাজগুলো এগুলো ভয়াবহ দুর্ধর্ষ এগুলো করা উচিত?
তখন তো কোনো মাথায় কোনো সেন্স আসেনি,
কোনো সেন্সই আসেনি।
হ্যাঁ, যে আমার যখন আমার ভালোবাসে নেই ওরে আমি দেখে নেবো, সেই মানুষটি যখন তুই মাথায় কাজ করছো
প্রতিহিংসা এবং একের পর এক প্রতিহিংসায় জড়ানো। ওকে, বলুন তারপর।
তখন আমি পিটাই, তো পিটানোর পর আমি পলায় চলে আসি, চলে আসার পরে তখন ওই মেয়েটা বাড়িতে চলে যায়, মেয়েটা কখনো বলে না যে আমার পিটাইছে, মানে এরকম কিছু বাসায় কিছু বলে না।
গাছের সঙ্গে যখন বেঁধে পেটালেন, এই ঘটনা তো আশেপাশের লোকজন দেখে ফেলার কথা।
হ্যাঁ, দেখে ফেলাই তো আমি পর থেকে পলাইতে চলে আসছি।
আচ্ছা,
চলে আসার পরে সব মেয়েটার পরে বাসায় পৌঁছাই দিয়েছে, ওর বান্ধবীর ফোন দিয়েছে, বান্ধবীরা গেছে, পরে এলাকার মানুষ আসেনি, ওর বান্ধবীর সাথে করে ও বাসায় চলে আসছে, ওর বাসা থেকে জিজ্ঞেস করছে কি হয়েছে, ও জিজ্ঞেস বলছে কি আমার মানে আমি বাসে উঠতেছে পড়ে গেছে।
আচ্ছা,
কিছুই হয়নি, পরে আমার এক বড় ভাই আছে, তাকে আমি এখন আমি বাড়িতে যাইতে পারতেছি না ভয়ে, আমি এরকম কাজ করেছি, আমি তো যাই না, আমি মনে করছি যে বলে দিছে আমাদের বাসায় কমপ্লেন করছে এরকম গাছের সাথে পিটাইছি, আমি আর বাড়িতে যাচ্ছি না। আমার এক ফ্রেন্ডের বাসায় থাকতেছি, ফ্রেন্ডের বাসার নাম হচ্ছিল আসগর, তাদের বাসায় থাকতেছি, সে হচ্ছিল নিশা টাইপ করত, সে আমার প্রকাশ্যে কেউ জানতো না, আমিও জানতাম না, আমার সাথে ফ্রেন্ড কিন্তু আমি এত জানতাম না, ও এত নিশা করত। পরে আমরা রাতে ঘুমাই আসি, অন্য উঠে দেখি ই খাচ্ছে, মানে ড্যান্ডি আছে না, ড্যান্ডি খাচ্ছে, আমি তখন ড্যান্ডি আমি নাম শুন নাম তো শুনি না, আমি জানি না, কিন্তু কখনো আমি দেখি উনি ড্যান্ডি ড্যান্ডি খাচ্ছে, মানে পলের ভিতরে ঢুকে নিয়ে ফু পারতেছে। পরে আমি বলি কিরে এটা কিরে, বলেছে না এটা এমনি খাচ্ছি, আমি বলে দেখি না, আমি কিন্তু বলে দেবো তোর বাসায়, বলে তুই খায়া দেখ। পরে খায়া দেখে আমার পরের দিন আমার দুদিন চেঞ্জ ছিল না, পরে আমার বাবা মা আমার খুঁজতেছে আমার পাচ্ছে না, পরে আমি এরকম এরকম আমার ফ্রেন্ডের বাসায় রয়ে গেছে। তারপরের থেকে ও আবার কি করছে, চল বন্ধু একটাতে ঘুরে আসি, এখন কি আমার এখন টাকা পয়সা নাই, আমার বাড়ির থেকে টাকা ফেরত দিচ্ছে না, কি করবো তাহলে, এখন এখন চলতে থইব।
জি,
এখন ও আমার ড্যান্ডি খাওয়া শিখাইছে, এখন আমি কি করবো, এখন আমুর তালে ড্যান্ডি খাবো, টাকা পাবো কই, তাই বলে চল আজকে একটা চিন্তাই করবো,
চিন্তাই করবো।
হ্যাঁ,
ওকে,
আচ্ছা কিভাবে চিন্তা করবে, ধরা পড়লে তো মানে অনেক সমস্যা হবে, তখন কি হবে? তো বলে না সমস্যা, তুই খালি পিছিয়ে থাকবি, আমি আগে থাকবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওলো আমাদের সাত আটটা ফ্রেন্ডের ভিতর ও ছিল লিডার ছিল, মানে নিশা করতো, তারপর সে মানামি এক জায়গা লাগলো ওর কাছে গিয়ে বলতাম, দোস্ত এই সমস্যা হয়েছে, মানে যা এভরিথিং যা সমস্যা হয়েছে ওর কাছেই বলতাম, আসগর নাম। তারপর ছিল মুরাদ, তারপর হচ্ছে আমরা, এই দুজন, আসগর না থাকলে মুরাদ।
আচ্ছা,
তারপরে এরকম এরকম চলে চিন্তাই করবো। পরে ওরা চার পাঁচ জনে ফোন দিল, ওরা আবার কি করছে, ওদের আবার দাদুর আবার কষাই কষাই, ওর দাদুর মুরাদ দাদুর কষাই কষাই হচ্ছে, ওরা হচ্ছে কষাই করে কিছু চাপাটি কিছু ছুরি মুড়ি নিয়ে আসছে। আমি চিন্তাই করবো,
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনতে পেলাম আমরা, আজকে একটা দুর্ধর্ষ এপিসোড আপনাদের সামনে আমরা হাজির করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে যেই অতিথি এখানে কনফেস করছে সে রানা, এবং সে একজন ওয়ারেন্টের আসামি, সে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে পুলিশের হাতে, এরকম একটা রিস্ক নিয়ে সে আমাদের স্টুডিওতে এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে কনফেস করছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ঠিক রাত 12:06 আবারও ফিরব। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। স্বাগত আরো একবার, সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিব, আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আর জে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে কনফেস করছে রানা। রানা একজন ওয়ারেন্টের আসামি, যে কোনো মুহূর্তে সে গ্রেফতার হতে পারে। এরকম একটি সময়ে সে সাহস করে আমাদের স্টুডিওতে এসছে তার জীবনের ভুলগুলো লাখো মানুষকে জানিয়ে যাবার জন্য। একজন মানুষ যখন অনুতপ্ত হন তার জায়গাটি থেকে, তার চেয়ে বড় সাজা আর কেউ দিতে পারে না। কারণ আমরা জানি যে একটা কথা প্রচলিত আছে, মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। হ্যাঁ, সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই বলতে পারি যে রানা যে অপরাধগুলো করেছে সেই অপরাধের জায়গাটি অত্যন্ত অত্যন্ত গর্হিত, কিন্তু তার বিবেক তাকে যে প্রতি মুহূর্তে শাস্তিটা দিচ্ছে সেটা অনেক অনেক বেশি অমর্জনীয়। আমরা প্রিয় শ্রোতা তার কাছে আবারও ফিরতে চাই, এবং রানা সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে রানা।
হ্যাঁ, তারপর আমি চাপাটি নিয়ে তারপর আমি মানে চিন্তা করতে গেলাম। আমি তারপর হচ্ছে মুরাদ, তারপর হচ্ছে রমজান, ওরা আমার সব ফ্রেন্ড হয়ে গেছে
মানে ড্যান্ডি খাওয়ার জন্য।
হ্যাঁ, ড্যান্ডি খাওয়ার জন্য আমি চাপাটি জানতে গেলাম।
ড্যান্ডি এটা আসলে কি ধরনের ড্রাগ?
এই ড্রাগ হচ্ছে মানে ফলের ভিতরে মানে একটা ফাস,
ওই যে সাধারণত আমরা দেখি যে টোকাই
যেগুলো খায়। হ্যাঁ, সেটা তো আমি জানতাম না কখনো, আর দেখিও না কখনো।
প্রিয় শ্রোতা, আমরা এটা নিয়ে বিভিন্ন রকমের প্রতিবেদন দেখেছি আমাদের রেডিওতে, এবং একই সাথে টেলিভিশন পত্র পত্রিকাতে এগুলো এসছে। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখবো যে টোকাইরা এই পলিথিন মুখে নিয়ে দেধার্সে টেনে যাচ্ছেন, এবং এই ধরনের দৃশ্য আমরা দেখে থাকি। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয়। হয়তো আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আজকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, তিনি হয়তো বিষয়গুলো নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আমরা আবারও ফিরছি আপনার কাছে। হ্যাঁ বলুন।
তারপরে আমি পরে খাওয়ার জন্য আমি চিন্তা করতে গেলাম, পরে একটা গাড়িতে উঠলাম, পরে বললাম তুমি কি যাবা? পরে বললাম হ্যাঁ যাবো। কোন জায়গায় যাবা? আমি বলে পিছিয়ে দাঁড়াইছি, আমি ভয় পাই আর কিছু করতেও পারি না। সব করতেছে মুরাদ, রমজান, ওরা।
ওটা কি আগে থেকে করতো?
এগুলো করতো।
মানে রমজান, মানে যে রমজানকে আপনি মারিয়ে নিয়েছেন সেই রমজান আপনার বন্ধু হয়ে গেছে?
বন্ধু হয়ে গেছে। ওরা যে হাসপাতালে যা ট্রিটমেন্ট করছি, তারপর যে এত আবৃত খরচ, আবার কাজ করতো, পড়াশোনা করতো না। ওইদিন যাওয়া সরে আমি চালাইছি, ওপর আমার ফ্রেন্ড হয়ে গেছে। পরে একটা অটোরে বললাম তুমি যাবা? পরে বলছে হ্যাঁ যাবো। মানে আমাদের মেক্সি পাওয়া যায় রাজবাড়িতে, মেক্সিটা মানে অটো টাইপের। পরে বলেছে যাবো রাত বাজে 11:30। পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে সে 200 টাকা ছিলাম, বললাম 150 টাকা দেবো। পরে বলে আচ্ছা ঠিক আছে। পরে যাওয়ার পর যাচ্ছি, যাওয়ার পর লাস্ট পর্যন্ত আমরা গেছি, আমরা যে স্থানে যাওয়ার কথা রামকান্তপুর সোজা চলে গেছি। আমরা আগে থেকে টার্গেট করে রাখছি ওই জায়গায় যায় আমি করবো, মানে ব্যাটারে মানে নামবো, নামার সাথে আমরা চাপাটি এটা ধরবো। আরো মানে 2-3 জন পোলাপন আগের থেকে সিট করে রাখা হয়েছে। পরবর্তীতে পরে আমরা গেছি, যাওয়ার পরে এখন আমরা ভাড়া দিয়েছি 150 টাকায় ভাড়া দিয়েছি। দেওয়ার পরে তখন হচ্ছে যখন অটোটা ঘুরে চলে আসতেছে, তখন আমার 3-4 জন পোলাপন আসছে, মানে আমরা চলে গেছি, মানে আমরা পিস দাঁড়ায় আছি, অন্য জায়গায় একটু দূরে যে দাঁড়ায় আছি। যখন 3-4 জন পোলাপন সে চাচা আপনি কই গেছিলেন, আপনি এত রাতে কি করেন? বাবারাই এনে ভাড়া দিতে আসছি। আচ্ছা আপনি আপনার পরে আমার বন্ধুর কাছে চাপাটি দিচ্ছিল, তখন গলা বিষে ধরছে, বিষয়টা অনেক কান্নাকাটি করতে, বাবা আমার টাকা নিও না, আমার পরের দিন কিস্তি আর চাল কিনতে হবে, আমার বাসা কিনতে হবে। তখন আমার তখন মনটা খুব খারাপ হয়ে গেল। আমি এত আমার একটা সাধারণ ড্যান্ডি খাওয়ার জন্য আমি টাকাটা নিচ্ছি, তখন আমি কিছু বললাম না। তখন টাকাটা নিয়ে নিল আমার বন্ধু, সিগারেট কিছু ছিল, তারপর কিছু টাকা ছিল, 700 টাকা, তারপরে একটা মোবাইল আর এটা নিয়ে চলে গেল। তখন তো আমার বন্ধু আমার টানতেছে, আমি তো দাঁড়ায় আছি, মানে ভাবতেছি কি করলাম, একটা বিষয় চাল কিনতে হবে, আমি দাঁড়ায় আসছি। পরে আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সব ভাগ বাটার করতেছে, ভাগ বাটার পরে আমাকে আমার পড়লো কত, 220 টাকা পড়লো একজনের ভাগে। পরে দেখি বেটা তো বসে বসে আমার এলাকায় একটা বাজার আছে, বাজারে এসে কান্নাকাটি করতেছে। তখন পরে আমি কি করলাম, আইসি আমি আমার পিসে চলে আসলাম, আমি বললাম বাড়িতে যাবো, বন্ধু যে বলেছি বাড়িতে যাই। পরে বাড়িতে যাওয়ার কথা ভাবে আমি বাজারে চলে আসি, আমি টাকারই আর আমার কিছু টাকা আসলাম রিটার্ন করে, আমার যা টাকা নিয়েছি তার আমি আমার টাকা ফেরত দিয়ে দেবো, আমি টাকা নেবো না। পরে আমি বাজারে আসছি, এখন বাজারে আসার পরে এখন দিয়ে চাচারি মানে অনেক মানুষজন গুছাইছে। পরে ভাবলাম আমি এখন যদি যাই তাহলে তখন আমার ধরে ফেলবে। তখন আমি কি করলাম, বাজারে মানে উনি যেন্দা যাবে সেখান থেকে আমি ওনার দাঁড়াইছি, তখন আমি সেখানে দাঁড়াইছি, মানে উনি যেন্দা যাবে তারপর ওনার আমি ধরবো, টাকাটি দিয়ে দেবো। তারপর দেখি অটোওয়ালা আসতেছে, আসার পরে আমি বললাম দাঁড়ান, উনি আমার দেখে উনি আমার ভয় পেয়েছে, বাবা আমার মাফ করে দাও, বাবা আমি তোমার কাগজে বলিনি, বাবা তুমি মাফ করে দাও। হ্যাঁ, পরে আমি বললাম বাবা আপনার আমি কিছু করতেছি না অঙ্কেল, আপনি দাঁড়ানো যাবে। পরে দাঁড়াইছে, উনি তো ভয় ভয় আমার পা ধরতে যাচ্ছে, বাবা আমার ভুলে আইসি, আমি কাগজ কবে কইনি কবে অন্য না। এরকম চাচা না আসলে আমরা ভুল করছি, আপনার যে করে টাকা টাকাটা আপনি দিয়ে দিলাম। উনি কাছে 700 টাকা নিয়েছিল, আমি 800 টাকা আমার কাছে 100 টাকা ভরে আমি পুরো আমার কাছে 200 টাকা পাকে ভাগে বেশি 600 টাকা দিয়ে 800 টাকা মোট দিয়ে দিচ্ছি ওনারে, আর মোবাইল সেটটা আর দেয়নি। দেওয়ার পর উনি চলে গেছে, চলে যাওয়ার পরে এখন ফ্রেন্ডের কিভাবে জানতে পারছে টাকাটা আমি দিয়ে দিছি। কয়ে তুই ওই টাকা ওনারে দিলি কিসের জন্য? তুই টাকাটা আমাকে এখানে দিতে আমরা ডেন্ডি বেশি খেতাম, এক কথা দিব তা আবার আমার ওই রমজান তা আবার লাগে ঝরকা। আমি বললাম যে টাকাটা তুই নিছিস আমরা সাধারণত ডেন্ডি খাওয়ার জন্য, তুই টাকাটা নেবো আমি বাড়ি থেকে তো নিতে পারি, আর তুই সাধারণত মানুষের চিন্তা করবো কিসের জন্য? পরে আমার এক কথা দিব তো আমার মার দেবাস, ওরা তিন চারজন এক ছিল তো ওরা সবাই ডেন্ডি খাবে আমি খাবো না, এই জন্য আমার মারে। মারার পরে আমার খুব জেদ হয়ে গেল, কিরে একটা সাধারণ ডেন্ডির জন্য ডেন্ডি আমি আর জীবনে খাবো না, আর ওরা কেমনে খায় আমি দেখবো। পরে একদিন ওরা কোন জায়গায় কোন সময় কি করে আমি তো দুই দিনে জানা হয়ে গেছে, ওরা পাট মানে দেশে তো যে হচ্ছে পাট কাটে, পাট কাটে রাখার পরে এক জায়গায় এলান দিয়ে মানে রাখা হয়, রাখার পরে ওই জায়গায় ফাঁকরা হয় ঘরের মতো, ওই জায়গায় ওরা খায়। তো পরে আমি এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই ডেকে নিয়ে আমি গেলাম, ওরা এই টাইমে সন্ধ্যার টাইমে খাচ্ছে, সঙ্গে সঙ্গে ধরে ওকে তো আতালে বেতালে মার, মাথা দিতে মার দেওয়ার পরে সে বলল রানা তোমার দেখে ছাড়বো। পরে আমি বললাম যা বলি করিস, ওদের এক কথা দুই কথা চলতেছে এরকম। আমি পরে আমি ঢাকায় চলে আসলাম আমার মামা বাড়িতে, বললাম বাবা আমার পাঠিয়ে দিছে, বলতে তুই এখানে থাকলে খারাপ হয়ে যাবি, তুই তো নানি বাড়িতে থাকি আর পড়াশোনা কর, তুই আবার পড়াশোনা স্টার্ট কর। বললাম আসলে দেখি পড়াশোনা করা যায় কিনা। পরে আমি ঢাকাতে আসলাম, নবীনগরে আসলাম আমার নানাদের বাসা স্থানীয় ওখানে, তো ওখানে আসলাম। আসার পরে আমি ঠিক মতো চলতেছি খাটতেছি ফিরতেছি, পরে আমার মামা আপন মামা তখন সে আমাকে চয়েস করে, সে এখন পরে সে ইন্টারভিউ পড়তেছে। তো তখন আমার একটা ফোন কেনার খুব আফসোস হইল 2008 সালে, বাড়ি থেকে কিনে দেবে না, পরে আমার একটা মোবাইল কিনে দিল। তো কিনে দেওয়ার পরে আমি তো ভালোই মানে গান টান শুনতেছি মানে ই করতেছি, তারপর মামাতো বোন বলতেছে তোমার নম্বরটা দাও। আমি বলতেছি ভাই বোন দিতে নিতেই পারে, প্রথমে দিতে চাইনি, পরে আমি একটা রং নম্বর দিয়ে দিই। ও কি করছে অন্য জায়গায় ফোন চলে গেছে, ও মনে করছে আমার, ওর সাথে প্রেম মানে শুরু করছে, একটা ছেলে সে বাসা হচ্ছিল মানিকগঞ্জের ওদিকে। তারপরে মানে প্রেম করতেছে করার ভিতরে পরে জানতে পারছে আমি, তখন আমাকে অনেক বকাবকি করে আর মামার কাছে বলে দেয় আব্বু রানা তো এই কাজটা করছে। কি কাজ করছে মানে কদিন পরে এই যে আমার এসে মানে রাতে ধরে বসছে। আমি তো মামা তো আমার কিছু বলতে পারে না, কিছু বলার ই না, বাবার ফোন দিয়ে বাবার ডাকছে, মা আমার আম্মু আসলো, আসার পরে আপনার ছেলে অবস্থা আমার মেয়ের এরকম করছে, পরে কয়ে আমার মেয়ের বিয়ে করতে হবে। আমার মামা তখন ডাইরেক্ট স্টেট দিচ্ছে আমাকে বিয়ে করতে হবে, আমার রানা আমারে আপনার বাড়ি কেউ ছিলেন না, আমার মামা হচ্ছে আবার চাকরি করে, তো ফ্যামিলি দুজন চাকরি করে। তো পরে বলছে আমি বাড়িতে আমার আব্বু আম্মু কেউ ছিল না, তো আমার রানা আমার এই কাজটা করছে।
তার মানে আপনাকে একটা ফাঁসিয়ে দিয়েছে?
ফাঁসিয়ে দিয়েছে মানে আমাকে বিয়ে করবে সে,
এবং এই জন্য
ফাঁসিয়ে দিয়েছে। পরে আমি তো না এটা তো মিথ্যে কথা, আমার আব্বু আমার আব্বু যেতই হোক আমার আমার কথা সত্য মন্ত, আমার সত্য মাত্র। পরে আমার বাবা বাবারে তুই কি বল কাজটা করছোস, আমি আব্বু না আমি বলছে কাজটা করিনি, আর আম্মু তো বলতেছে আচ্ছা যা আবার রয়েছে, মানে আমার আম্মু হচ্ছে আবার তুই আছে মানে আমাদের থেকে আমার মামার হচ্ছে একটু বড় লোক, এর জন্য মানে রাজি হয়েছে, আচ্ছা যা হোক যা হওয়ার রয়েছে তুমি ই করো, রানা তুমি বিয়ে করে ফেলো। আমার আম্মু আমার ডাইরেক্টলি আমার এই কথা বললো, আমি আম্মুর পর ক্ষিপ্ত হয়ে বললাম বিয়ে করবো না আমি, এখন বিয়ে করো আমার বয়স নেই বিয়ে করবো না। তখন বলে না তুমি তাহলে আমার বাড়ি থেকে চলে যাও, আমার আম্মু বলে দিল। আমার আব্বু বলেছে আমার আম্মুর সাথে আমার আম্মুর আব্বুর ঝগড়া লেগে গেল, তুমি বাড়ি থেকে তোমার বোন ভাইয়ের ছেলে বিয়ে করবো না, তুমি বাড়িতে চলে। এক পর্যায়ে আমার মা বাবার সাথে ঝগড়া লেগে গেল, পরে আমার আব্বুর দেশে চলে গেল, আমি ওখান থেকে চলে আসলাম, আমি বাড়িতে গেলাম না, আমি চলে গেলাম হচ্ছে কুষ্টিয়া চাচুর বাসা আছে সেখানে চলে গেলাম। যার কারণ চলতেছে দিন গেছে মামা বাড়িতে আসতেছি না, এরকম ঝরকার আসতেছি না, তখন আমার একা একা ভাবলাম কিরে আমি যে জায়গায় যাই সেই জায়গায় কি আমার ক্ষতিগ্রস্ত হয়, আমার যেখানে আমার বিয়ে করতে হবে না এরকম কোন কিছু। পরে আমি বললাম দেখিনি এবার মেয়েকে দেখেই নেব, পরে এখন কি করব টাকা পয়সা কামানো লাগবে, আমার বাবার টাকা অনেক টাকা দেখছি, আমার খুব একটা লোভ আসছে মানে আমার বাবার অনেক টাকা দেখছি, আমি তো কিছু করতে পারি না, ম্যানেজার ছিল কিছু করতে পারি না, একটা লোভ আসছে তাহলে আমার টাকা ইনকাম করতে হবে। তখন আমার একটা ফ্রেন্ডের কাছে আসা মানে আমার ওই জায়গায় মানে স্বাস্থ্যবাদী ধারায় হচ্ছে ফ্রেন্ড হয়েছে, সে স্বাস্থ্য অস্ত্রর ব্যবসা করতো।
আচ্ছা
অস্ত্র ব্যবসা করতো, তারপর আমি তার সাথে মানে সে আমার প্রকাশে বলে নেই যে আমি অস্ত্র ব্যবসা করি, তার সাথে বন্ধুত্ব মানে তখন আমি সিগারেট হালকা পাতা খাইতাম, তখন একসাথে দুই দিন কথা বলতে এসেছি, কথা বলার পর এক পর্যায়ে পরে আমি বলি দোস্ত এই সমস্যা আমার বাড়ি যে তোমার টাকা পয়সা লাগবে আমি মেরে দেখেই নেবো। বলে আচ্ছা ঠিক আছে তোর আমি টাকা পয়সা রাস্তায় দেখাই দেবো, এমন কিভাবে দেখাবি? বলে আচ্ছা দেখাবো না, একদিন দুই দিন ধরে আমার ঘুরায়। পরে একদিন কি আমার বললো চল অমুক জায়গায় যাবো, তুই কর তোর বাবার থেকে 5,000 টাকা নিয়ে।
আচ্ছা
আমি বললাম কিসের জন্য আনবো? তোর আমি একটা জিনিস দেবো, তুই জিনিসটা রেখে দিবি, তখন তুই রাজবাড়ি নিয়ে বিক্রি করে দিবি। আমাকে কত দিন নেবো কত বিক্রি করবো? বলছে তুই নিয়ে আগে নিয়ে আসবি তারপরে। পরে আমি বাবার কাছে মিথ্যা দিয়ে বললাম আব্বু আমার একটা সমস্যা হয়েছে, আমার 5,000 টাকা দেন। বলছে 4,000 টাকা দিয়ে কি করবি, আর তুই তো চাচুর বাসায় আছিস, তোর তো কোনো খরচ নাই, আর তুই তো কোনো সিগারেট খাস না, তোর খরচ কিসের? আমি বললাম না আব্বু আমার একটা মানে একটা জিনিস সেট দেখছি, আমি বড় সেট দেখছি ল্যাপটপের মতো, আমি একটা সেট কিনবো। মিথ্যা কথা বললাম আমার বাবার কাছে। পরে বললো ঠিক আছে আমি তো পাঠিয়ে দিচ্ছি, অনেক কাউকে মিনতি করার পর পাঠিয়ে দিল 5,000 টাকা। পাঠিয়ে দেওয়ার পরে তখন আমি ওর হাতে 5,000 টাকা দিলাম, যখন সে আমার একটা দিল ছক্কা দিল।
ছক্কা?
ছক্কা
এটা কি জিনিস?
এটা পিস্তল।
মানে ছক্কা কি পিস্তল, কি ধরনের পিস্তল?
900 মানে একটা নাম, আমি সঠিক আমি নাম জানি না, আমি কোন বেশি ইউজ করিনি, আমি জানিও না। সে আমার দিল, বললো এটা 5,000 টাকা দিলাম, হাত এয়ার দিয়ে দিলাম, ও আমার দুদিন পরে আমার সেই ছক্কাটা দিল। এটা আমি বললাম আমি তো দেখি না, বললাম এটা কি নাম, বললে ছক্কা। এটা যা পারবে সেটা করলাম। আমি বললাম এটার গুলি কয় গুলি নেই, নাম হচ্ছে বিসি।
আচ্ছা।
তারপরে বললাম দিসি তা পাবো কই, কয়টা আমার কাছে আছে, তুই 250 টাকা কিনতে পারবি, আলাদা কিনা লাগবে। পরে আমি 6টা কিনলাম, কেনার ভিতরে পরে আমি সব 6টা ঢুকালাম, ঢুকাইয়া পরে আমি রাজবাড়িতে চলে আসলাম। আমার মা নিয়ে তো চুরি যে ওরা আমার মারছে, রমজান, তারপর হচ্ছে মানে মুরাদ, ওরা আমার ধরে মারছে, ওরে আমি ধরে মানে একটা ফায়ার করবো, সেরকম আমার পরিকল্পনা আমি আসছি। এখন ওগুলো খুঁজে পাচ্ছি না, ওরা আমার মায়ের থেকে একটু মানে ওরা একটু গাউট ঢাকা দিচ্ছে।
আচ্ছা।
আমি বলতে খুঁজছি, বউকে খুঁজতেছি, আমার ফ্রেন্ড সার্কেল সব ফোন দিয়ে নিয়ে আইসি, দোস্ত এই অবস্থা আমি বাড়িতে এসে তো রায় সব আইসা এসে খুঁজতেছি পাচ্ছি না। এখন কি করবে? পরে এক বড় ভাই কিভাবে জানতে পারছে আমার কাছে রিভলভার আছে, কিভাবে জানতে পারছে? কোমরে দেখছে, মানে যেভাবে দেখছে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে দেখছে। দেখার পরে সে আমার ফোন দিছে, তুমি অমুক জায়গা আসো। গেলাম, যাওয়ার পরে রানা তুমি সত্যি কথা বলবো, কি বলবো, তোমার কাছে রিভলভার আছে? আমি প্রথমে নাই বলছি, নাই ভাইয়া বলছে না, তোমার রিভলভার মিথ্যা কথা বলবো না। পরে বললাম হ্যাঁ আসছে, তো তারপর রিভলভারটা তুমি কিন্তু দিয়ে দেবো আমাদের কাছে, আমি আমি টাকা দিয়ে কিনছি আপনারাই দেবো কিসের জন্য? কয় না তোমার দিতেই হবে, কারণ হচ্ছে এটা অবৈধ অস্ত্র, কাগজপত্র নেই তোমার। আমি বললাম কাগজপত্র না স্যার, এটা আপনি আমি কারো দেখাইছি যে আমাদের কাগজপত্র কয় দেবো, সে বলে দিতেই হবে। পরে আমি এক কথা বলছি, আমি লোড করে মনে হয় ফায়ার করলাম পরে।
ওকে,
পরে ফায়ার
ফার্স্ট
ফায়ার যে করছে কে, সে আগে তো জ্ঞান হারা হয়ে গেছে, ও তো ঢাকায় নিয়ে এসে বলতে পারতেছে না কে ফায়ার করছে। পরে আসে, পরে জানতে পারছে রানা ফায়ার করছে। তখন আমার নামে আরেকটা মামলা হইলো,
তিন নম্বর মামলা
হওয়ার পরে আমার তো ভবগড় পুলিশ খুঁজতেছে, আমি তো কুষ্টিয়া চলে গেছি, এই অবস্থা। এখন পিস্তলটা আমি এখন আমার কাছে রাখবো না, আমি আবার বিক্রি করে দেবো, তখন কিভাবে করবো? পরে আমার একটা ফ্রেন্ড বলো ঠিক আছে তুই বিক্রি করে দিবি, তুই তুই তাহলে আবার রাজবাড়িতে যা, তুই বাড়িতে যাবি না, তুই অন্য এলাকায় যাবি, সেটা হচ্ছে মাঠিপাড়া একটা এলাকার নাম আছে, সে এলাকায় যাবি, সে আমার আত্মীয়বাসায় শেষ বেলা থাকবি, ওই জায়গাতে তোর পিস্তলটা নিয়ে যাবে।
আচ্ছা।
আমি বলছি আচ্ছা ঠিক আছে, কয় 1,000 টাকা দেবে? সে বলছে 8,000 টাকা দেবে, 3,000 টাকা তো লাভ, তোর সমস্যা, তুই চলে যাবি। বললাম পিস্তলটা বিক্রি দিলি তো কদিন চলতে পারবো, ফিরতে পারবো, বাইরে থেকে যেতে পারতেছি না, সমস্যা। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি ওখানে থাকলাম 3 দিন। পরে একটা ছেলে আসলো, পরে সে আমার 8,000 টাকা দিল, পরে আমি তার রিভলভারটা দিয়ে দিলাম, দিয়ে পরে চলে গেল। সে এখন বড় ভাই আমার আবার খুঁজতেছে, এখন 8,000 টাকা দিয়েছে, 8,000 টাকা নিয়ে যাবে, সে চিন্তা ভাবনা। এখন দেখি এলাকার পোলাপান দেখি সব গুছিয়ে গেছে, এখন 8,000 টাকা নেবে, পিস্তলটাও নিয়ে নেবে আমার কাছ থেকে। তখন আমি কি করলাম, এলাকা থেকে আমি বাইরে গেলাম, পলায় রাইতে আমি পলায় চলে আসলাম। আসার পরে আমি চলে গেলাম, আমার হচ্ছে বাইলেগান দিয়ে আমাদের রাজবাড়ি জেলায় অন্য এলাকায় চলে গেলাম। আবার জায়গা করে আরেকটা ফ্রেন্ডের সাথে পরিচিত হইলো, সেই ফ্রেন্ডটা হচ্ছে গাজা টাজা মানে মানে মেয়ে টাইপই বেশি, মানে রং নামার প্রেম করতো, মেয়েদের সাথে ই করতো, ফিজিক্যাল রিলেশন করতো, এরকম টাইপের। তখন ওর সাথে পরিচয় হলো, পরে তো বললি জীবনে তো অনেক কিছু করলি, নেশার তো বেশি একটা করিস নি? আমি বললাম আমি জীবনে নেশা করছি হালকা পাতলা, একদিন গাঁজা খাইছি আর একদিন ব্র্যান্ডি খেয়েছি, তো আমি এটা করবো না। তারপরে ক্লাসে তার তুই মেয়েদের পিছিয়ে যা, আমি প্রথমে মনে একটা রাগ, রুমি আমার সাথে এরকম করলো, আমার মামা তো বোন ভাই এরকম করলো, ওরা আমি মেয়েদের দেখেই নেবো। বলে আচ্ছা ঠিক আছে, রাজবাড়ি আমার এক আত্মীয় আছে, তুই তার সাথে প্রেম কর, প্রেম করতে পারলে লাভ আছে। কোন ধরনের লাভ? এই মেয়েটা যদি বিক্রি করতে পারিস তো তোর অনেক টাকা লাভ হবে, তুই 50,000 টাকা পাবি। আমি ভাবলাম 50,000 টাকা তাহলে তো আমার কাছে তো অনেক বড়, তখন তো আমি এত টাকা চিন্তা মনে এত টাকা একবার দেখিও নি, মানে আব্বারে দেখছি, আব্বার কাছে দেখছি, কিন্তু আমার কাছে 1,000 টাকা আমি গুনিও নি একবারে। তখন মনে ইয়ে হলো, বললাম আচ্ছা ঠিক নম্বরটা দেয়, নম্বরটা দিল। মেয়েটা হচ্ছে 2011 সালের ঘটনা, সে SSC দেওয়ার পরে সে এবার কলেজে ভর্তি হবে, সেরকম একটা ফাংশন আসছে। সে তখন নম্বরটা নিলাম, নম্বরটা নিয়ে প্রথমে কি আপনি, পরে আমি বললাম আমি হচ্ছে আমি রানার নামটাই বলি এভরিথিং। পরে রানা কি করেন? আমি বলছি পড়াশোনা করতাম, এখন পড়াশোনা করি না, বিজনেসে আসি আমার বাবার সাথে। বলে হ্যাঁ, এখন আপনি কার কাছে ফোন দিয়েছিলাম? আমি মেয়েটার নাম ছিল সুমি। আমি বললাম আপনার কাছে ফোন দিয়েছি তোমাকে, মানে অনেক কিছু কথা বলে 10-12 দিন আমাকে অনেক বকাবকি করে।
আচ্ছা।
বকাবকি করার পরে আমি তার 11 দিন মাথায় সে আমাকে ফোন দেয়। আচ্ছা এতদিন আমার সাথে বকাবকি করছি, আমার যা হয়েছে আমি বলেছি, আর আপনার দেখার খুব ইচ্ছা। আমি বলি আচ্ছা দেখা হয়েছে, তাহলে তুমি আমারই করো, তাহলে তুমি রাজবাড়িতে, ও রাজবাড়ি থাকতো কিন্তু একটু অন্য এলাকায়, তখন তো তুমি একটু ওই করো, আসো আমাদের এখানে। পরবর্তী দেখতে গেলাম,
ওরা দেখার জন্য গেলাম। এখন দেখার পরে দেখি ওদের এলাকা পুলাপান ও আমার চিনে ভাই ভাই করে মানে অস্থির, ঠিক আছে মানে ভাই সেরকম মানে মেয়েটা আমার বুঝে ফেলেছে আমি কোন ধরনের ছেলে। তখন মেয়েটা বলে দেখো তোমার সাথে রিলেশন রাখবো না কেন, তুমি খুব বাজে ছিল আমি শুনছি, তোমার আমাদের এলাকায় আসতে পোলাপান শুনছি তুমি অনেক খুব বাজে ছিলে, তুমি মানে অনেক টাইম মামলা খাইছো, তোমরা অনেক কিছু করছো, আমি এগুলো তোমার সাথে রিলেশন করবো না। পরে এক কথা দিয়ে কথা ঝগড়ার পরে পরে একদম আমার সাথে রিলেশনটা হইলো। তারপর আমার তো মাথায় চিন্তা আমি বিক্রি করে ফেলবো, আমার মাথায় চিন্তা আমার ৫০,০০০ টাকা লাগবে,
মানে মেয়েটাকে আপনি বিক্রি করে ফেলবেন?
হ্যাঁ মেয়েটাকে আমি বিক্রি করে ফেলবো।
আপনি জানতেন এর আগে থেকে কোথায় বিক্রি করতে হয়?
আমি জানতাম, ফ্রেন্ড এসে শিখছি, ও বলেছে রিলেশন হওয়ার পরে থেকে তুই আমার বলবি তখন আমি যা করো আমি করবো।
আপনাকে কি আশ্বাস দিয়েছে সে যে কত টাকা পাওয়া যাবে কি করা?
হ্যাঁ ৫০,০০০ টাকা নিমিত্তে পাওয়া যাবে, সেটা বিক্রি করতে হবে রাজবাড়ি পতিতালয়।
রাজবাড়ি পতিতালয়?
হ্যাঁ,
বিক্রি করলে ৫০,০০০ টাকা।
এখানে নাম দৌলতদিয়া পতিতালয়।
দৌলতদিয়া পতিতালয়?
হ্যাঁ রাজবাড়ি পতিতালয়। তখন আমার সে এরকম বলে দিচ্ছে, পরে একদিন যেদিন রিলেশন করার পরে এখন মেয়েটার বলতেছে আমার সাথে পালায় বিয়ে করা, চলো আমরা ঢাকায় যেয়ে বিয়ে করবো, ঠিক আছে। একদিন ও রাজি হয় না, পরে এক বলছে সে রাজি হইল, অনেক কথার পরে সে রাজি হইল। রাজি হওয়ার পরে সে আমার বলে আচ্ছা ঠিক আছে অমুক তারিখে অমুক দিনে। ওর বাবা ছিল আবার পুলিশ।
বাবা ছিল পুলিশ?
পুলিশ।
ওকে
পুলিশ। ও হচ্ছে তিনটা বোনের তিন নম্বর বোন, একদম ছোট।
কতদিন সম্পর্ক করেছেন মেয়েটার সঙ্গে?
মেয়েটার সাথে দীর্ঘ সাড়ে সাত মাস।
হ্যাঁ আপনি সম্পর্কে ডিটেল জানতো?
হ্যাঁ ডিটেল জানতো।
আমার সম্পর্কে ডিটেল জানতেন
না? আমি তোমাকে হালকা জানতো, আমার ফ্যামিলি কি মানে মা বাবা কি জানতো, মা বাবা তারপর হচ্ছে তিন বোনই, তাছাড়া যাই না ওর বাড়ি চিনি।
আপনার সম্পর্কে ডিটেল বলতে আপনার বাড়ি কোথায় কি করেন
সেটাও আমি জানি,
বাড়ি কোথায় সেটাও জানি,
সেটাও জানতো।
তো আপনি এইরকম একটা মেয়েকে নিয়ে আপনি ধরনের বিজনেসে যাচ্ছেন, তাকে সেল করে দেবেন, এই মেয়েটা যদি পরবর্তীতে আপনার হাত ছাড়া হয়ে যায় বা বের হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য কত বড় বিপদ আসতে পারে?
তোকে মাথায় কাজ করছে না তখন,
তখন কাজ করেন সিনারিও যা হয়েছে তাই আপনি তাই বলছেন এখানে। ফাইন, ও ভুল করলে ভুলের মধ্যে ভুল যা ছিল সেটাই বলছে এখানে। ওকে হ্যাঁ ভুল। তারপর
পরে এক পর্যায়ে মনে কিছু কাগজ মিনিতে পরে আমরা রাজি করাইলাম। পরে আমার বন্ধুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলে তুই কোন জায়গায় আসছিস? আমি বললাম দোস্ত এরকম এরকম অমুক দিন, কিন্তু কত সুমিত আমার সাথে পলে আসবে, তুই কি করবি? বলে আচ্ছা ঠিক আছে আমি অমুক জায়গায় যাচ্ছি, একটা বাসা ঠিক করে রাখবো, ওই জায়গায় তুই রাত থাকবি, তুই আসতে করে সকালবেলা চলে আসবি, তা যা করার সে বুঝবো। আমি আচ্ছা ঠিক আছে। পরে আমরা রাজবাড়িতে বাসে উঠলাম, আমার বন্ধু তো আগে চলে আসছে, আসার পর সম্পূর্ণ রেডিমেডি করে রাখছে যে তারা মানে রুম জায়গা কোন জায়গায় থাকবো কোন জায়গায় কি করবো সম্পূর্ণ রেডি, মানে ওই যে তার কাছে বিক্রি করবে তার কাছে মানে কথা বলার ফাইনাল। আমরা যেখানে থাকবো রাত থাকবো সকালবেলা আমরা উঠে চলে আসবো।
ওকে
পরবর্তীতে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে মানে বাসে উঠলাম, উঠার পর দৌলতদিয়া আমাদের রাজবাড়ি দৌলতদিয়া নামলাম, লঞ্চঘাট নামে আমরা অনেক অনেক সময় কাটালাম। পরে বলতে তুমি এখানে সময় কাটছো, তুমি ঢাকায় চলো। আমি বললাম আচ্ছা আমরা তোমার বাড়ি থেকে কাপড় চোপড় আনবে, আমরা মিথ্যা আশ্রয় নিলাম। পরে আমি বাড়ি থেকে কাপড় চোপড় আনবে তুমি ওয়েট করো, আমরা রাতের রওনা দেবো, রাতের বাসে রওনা দেবো। বলে আচ্ছা ঠিক আছে। সময় কাটতে কাটতে রাত বাজে আটটা বাজে গেল, আটটা বাজার পরে আমার ফ্রেন্ড আমার ফোন দিল ওকে তুই তোরা ঢোক। পরে আমরা রেল স্টেশনে গেলাম, রেল স্টেশনে যাওয়ার পরে পড়লি জন্য পড়লি দৌলতদিয়া, সেখানে আমরা একটা রুমে উঠলাম। ও আমার বলে তুমি এই রুমে উঠলা কিসের জন্য? আমার সাথে অনেক ঝড়গা। আমি বললাম এখন রওনা দিতে পারবো না, আমার কাপড় মানে পোশাক আসে নাই, আমি এখন রওনা দিতে পারবো না, আমরা কালকে রওনা দেবো, ভোরের গাড়িতে চলে যাবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমরা রাতে থাকলাম, থাকার পর আমার ফিজিক্যাল রিলেশনটা হইলো। ওরা রুমে রেখে আমি একটু বাইরে গেছিলাম, বাইরে যেয়ে আমি একটু কথা বলছিলাম মানে পরে আমি খুব মানে যে কিনবে সে আমার টাকা মানে আমার বন্ধু আমি আর যে কিনছে যে মহিলাটা সেই মহিলা তিনজন একসাথে আমরা কথা বার্তা বললাম এরকম এরকম তুমি সকাল আমার শেখাই দিচ্ছে তুমি সকালবেলা উঠে চলে যাবা আর যা করো আমি করবো। মানে মহিলাটা বললো জনপল্লী যে একটা সর্দার থাকে সে সর্দার বললো। তখন পরে আমি চলে আসলাম, চলে আসার পরে আমি রুমে ঢুকলাম, রাতে সারাদিন ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে আমি ভোরে কি করলাম ও ঘুমে আসে আমি আস্তে করে উঠে চলে আসলাম আমার ফ্রেন্ড আর ৩০,০০০ টাকা আমার বন্ধু মিলে আমরা নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে ও তো এখন উঠে কান্নাকাটি করছে, আমরা ফোন দিচ্ছে খুঁজতে পাচ্ছে না, কিন্তু আর এর মধ্যে আবার জনপল্লী সর্দার চলে আসছে। আসার পরে সে আমার মানে মেয়েটাকে বলতেছে এই তোট, ওঠার পরে বলতেছে কি হয়েছে, পরে আমি জানতে পারি পরে ওটা কি হয়েছে, কত ওটা তো বিক্রি করে দিয়েছে, তুই আমাদের এখানে থাকবি কয় বছরের জন্য? ৬ বছরের জন্য ৩০,০০০ টাকা বিক্রি করে দিয়েছে। কে বিক্রি করছে? রানা। পরে তো আমার ওই সুমিত অনেক কান্নাকাটি লাগাই দিচ্ছে আমার এরকম করছে, ও তো বাড়ি ফোন দেওয়ার অনেক চেষ্টা করছে, ওখানে বেরোতে ঢুকতে বলে বেরোতে কোনো ক্ষমতা নেই, কেউ পুলিশে বের করতে পারবে না এরকম টাইপ।
মানে এত এত জটিল কেন, এত কমপ্লেক্স কেন?
অনেক ওখানে সব হচ্ছে ই করা কাগজপাতি করা খুব, আর ওখানে এমন ভাবে আপনি যে ওখানে একজন মেরেও ফেললো আপনি কেউ দেখার মতোই নেই, সিচুয়েশন নেই।
আমরা অনেকদিন আগে প্রিয় শ্রোতা এরকম একটা ফেসবুক একটা ডকুমেন্টারি দেখেছিলাম, কোন এক ভদ্রলোক করেছিলেন, ভিডিওটি দেখার পর আমার গা শিউরে উঠেছিল। খুব কিশোরী একটি মেয়ে যা ক্লাস ৫ এ পড়ে বা ৪ এ পড়ে, এরকম একটা বাচ্চা একটা গ্রাম থেকে এরকম চুরি হয়ে যায় এবং সেই মেয়েটিকে পরবর্তীতে এই পতিতালয় থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভাবে কারসাজি করে, খুব সিক্রেসি মেইনটেইন করে। দ্যাট ওয়াজ রিয়েলি টাফ জব। এবং পরবর্তীতে সেটার উপর একটা ডকুমেন্টারি করেছিল। আজকেও যে ঘটনাটা বলছে সেটাকে অবিশ্বাস করার কোন সুযোগ আমাদের নেই, কারণ এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে, কিন্তু এগুলো আমাদের তেমন একটা লাইমলাইটে আসে না। হ্যাঁ বলুন, তারপরে
তারপরে পরে ছয় বছর ধরে রেখে দিছে, পরে তো ওর বাড়ি থেকে এমনি পুলিশ পত্র পত্রিকা দিয়ে দিছে আমাদের রাজবাড়ির চ্যানেল, আরসিএ চ্যানেল, আরসিএন আছে চ্যানেল আছে, সেই চ্যানেলে দিয়ে দিছে এরকম ছবি সহ। আমরা তো জানি কোন জায়গায় আছে, আমরা তো দেখতেছি, পরে আমরা কি বলবো। আর ওই মেয়ের সাথে সম্পর্ক সে পাশে কেউ জানত না, ওর একটা বান্ধবী জানত, ওর বান্ধবী জানত। জানার পরে একদিন ও তিন দিন খোঁজ পায় না, চার দিনের দিনে সে ওর বান্ধবীর কাছ থেকে খোঁজ পায়, সে রানার সাথে সম্পর্ক, তার সে আমার নামে মামলা করলো।
ওকে ওকে, সে আপনার নামে মামলা মামলা বান্ধবী মামলা করবে নাকি পরিবার?
পরিবার মামলা করলো, পুলিশ বাদী হয়ে সে মামলা করলো আমার নামে।
কত নম্বর মামলা হলো আপনার নামে? এটা
চার নম্বর
মামলা হলো। ওকে,
মামলা করার পরে আমার তো অপহরণ মামলা করলো, অপহরণ মামলা করলো। এখন তো আমি তো পলাতক আছি, আমি তো চলে আসছি নানি বাড়িতে, আমি তো মামা বাড়িতে অনেক বিভিন্ন, আমার সাতটা মামা, তো সাতটা মামা একটা আছে আর্মি, তারপর আমি সাতটা জায়গায়
সাতজন।
আমি এক যে মামার সাথে দ্বন্দ্ব আছে সে মামার বাসায় যায়নি, সে আবার চলো সুপারভাইজি করে, সে আবার যায়নি, আমি সেই জায়গায় যাইনি, আমি কিছু অন্য মামার বাসায়। তো সে জানে না আমি এই জায়গায় আছি, আমার বাপ ফ্যামিলি কেউ জানে না আমি এখানে আছি। তারপরে চলে যাওয়ার মামলা করছে, মামলা করার পরে মামলা এখন তো কারে ধরবে, আমার বাপ মার তো ধরতে পারতেছে না, আমারও তো পাচ্ছে না, এরকম মামলা চলতেছে। পরে চলার ভিতরে একদিনকে আমি আবার দেশে গেছি, বাড়িতে গেছি, বাড়ির দিন গেছি, আমি সারাদিন ছিলাম, সারা থাকা অবস্থায় পুলিশ তো উনি তো এমনি পুলিশ, ওনার বাপ মেয়ের বাপ পুলিশ, এমনি আমার সাথে সাথে আমার কে যেন খবর দিচ্ছে, সাথে সাথে গাড়ি ঘুরে পুলিশ চলে আসছে, দুই গাড়ি পুলিশ
আপনাদের বাড়িতে
চলে আসছে। আমি তখন ভাত খাচ্ছিলাম, পরে আমি পিছনে গেটে আমি পলায় চলে আসছি।
ওকে,
চলে আসার পরে আমি তখন আমি আবার চলে গেলাম কুষ্টিয়া যাওয়ার পরে ফ্রেন্ডের কাছে ই করলাম, আবার যে মানে ঝিয়ার সাথে যে টাকা নিয়েছিলাম, যে মানে জনপল্লী যার কাছে বিক্রি করে গেছিলাম, সে আবার টাকাকে মেরে দিছে, আমার টাকা মেরে দিয়েছে। ও বলছে তুই থাক আমি যাকে আসতে, এই কথা বলে ও যে গেছে কোনো আশা কোনো ই নাই, ও যে গেছে ও ফোন মন সব। পরে তখন আমি কি করবো, পরে আমি কুষ্টিয়া চলে গেলাম, কুষ্টিয়া যাওয়ার পরে কুষ্টিয়াতে আমি এখন কি করবো, কিছু করে মানে ঈদ কোনো দিক পাচ্ছি না। পরে বাবার বললাম, বাবা এই অবস্থা যা করছে ভুল করেছে, তুমি মাফ করে দাও। পরে এই কথা বলার পরে সে বললো, আমার বাবা তো অনেক গালাগালি করতেছে, তোর জন্য এত কিছু হয়েছে, এত মামলা করতেছি, এত খাচ্ছিস, তুই এত খারাপ হয়ে গেল, আমার অনেক বাধা করতেছে। তখন আমি খারাপ হয়েছি, আরো খারাপ হয়ে যাবো, আমাকে বিয়ে করাই দাও নাহলে, আমি বাবারে বলে দিলাম
আরো
খারাপ হয়েছে, আমার বিদেশ পাঠাই দাও। বলতেছি যে যা টাকা আছে তুই এত টাকা খাবে কে, আর তুই এত টাকার মালিক, তুই এত টাকা যদি বিদেশে কি করবি, বিদেশে কত খাট মানে কত কষ্টের, তুই তো আমার বলতেছে তো কত কষ্টে তুই করতে পারবি, কাজ করতে পারবি কষ্টের। আমি বলছি পারবো, আমার বিদেশ পাঠাই দাও, আর বিয়ে না করালে করো, নাহলে আমার বিদেশ পাঠাই দাও, আমি বাংলাদেশ আর থাকবো না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি যে বিষয়ে গেছিলাম সেই বিষয়ে ধর আমি ব্যবস্থা করতেছি তোর। তখন এই কথা আমার বাবার সাথে শেষ কথা, তখন আমি সিমটা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করার পরে তখন আছে এই জায়গায় আসার পরে আমি কদিন আমি হোস্টেলে থাকি, আমার রাজবাড়িতে আমি সারাদিন বাড়িতে থাকি আর রাতে হোস্টেলে থাকি, মানে কোয়ার্টার রুম থাকে হোস্টেল, হোস্টেলে প্রতিদিন 300 টাকা করে থাকতে হয়, আমার বাবা দিয়ে দিত। দেওয়ার পরে আমরা থাকলাম, এখন চলতেছে দিন কত যাচ্ছে, এরকম একভাবে একটা মেয়েটা আছে হিন্দু, সে আমাকে দেখতে পায়, মানে আমি প্রতিদিন হোস্টেলে থাকি, বের হই, বেরোনোর পরে মানে মেয়েটা মনে করছে মানে কি মানে কে না কে, ঠিক আছে। আমার পরে মানে একটা ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের মাধ্যমে আমরা জিজ্ঞাসা করতেছে, একটা ছেলে তোমার বাসা কই, তুমি থাকা কই, আমি বলেছি আমার চেনার না নাকি, আমার সিনিয়র অনেক টাইপের, বলে আমাদের বাসা পাশের গ্রামে। পরে বলে আচ্ছা ঠিক আছে, পরে এখন দেখলাম ওনার সাথে পরিচয় হয়ে গেল, ওনার নম্বরটা আমি নিলাম, উনি আমার নম্বরটা নিল, উনি আবার অনেক কথাবার্তা বললাম, কথা বলে উনি আমার সাথে ফোন দিয়ে বলতে কি সমস্যা তোমার, আমার পরে আমি বিস্তারিত সব বললাম ভেঙেছিল ওনার কাছে, এই সমস্যা হয়েছে, আমি কি মামলা খাইছি, আমি বলিনি এতটা বলিনি যে আমার চার পাঁচটা মামলা খাইছি, আমি এটা বলিনি, আমি বলছি একটা মামলা খাইছি, এই জন্য একটু পলাতক ঢাকাতে আসি। বলে আচ্ছা ঠিক আছে, মানে আমার ওনার বাসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর মানে ওনার হচ্ছে স্বাস্থ্য বোন হচ্ছে আমার পছন্দ করছে, ওরা ছিল পুরোটাই হিন্দু।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব এই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে রানা তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে, এবং সে এখন ওয়ারেন্ট প্রাপ্ত আসামি, যে কোনো মুহূর্তেই পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। আপনারা তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM 89.2। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবডিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রানা রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আপনি যদি রানার মতো আপনার জীবনের ভুলগুলো এখানে এসে কনফেস করতে চান, অপরাধগুলো বলতে চান, এই অর্থে যে আপনার মতো করে সোসাইটিতে আর কেউ ভুল না করুক, অপরাধ না করুক, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। রানা, তারপর
তারপর আমার মেয়েটাকে আমার পছন্দ করে, পছন্দ করার পর আমার সরাসরি বলে না, স্বাস্থ্যবাদী দিয়ে বলা হয়, মানে স্বাস্থ্যবাদী ছিল সিনিয়র, তো সিনিয়র সরাসরি বলে না, সে ফোনে
একটা জিনিস কিছু দিয়ে বুঝতে পারছি না, যেখানে আপনার অপরাধ আছে তারা জানে, সবকিছু জানে, আপনি অপরাধী, আপনার পুলিশ কেস হয়েছে, আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে, তারপরেও এই একটা মেয়ে আপনাকে কেন চুজ করবে?
চুজ করবে কারণ একটাই, যে মানে সে দেখছে, মানে আমার, আমি তো পুরোটা ডিটেল বলিনি, আমি বলছি শুধু একটা মামলা, সাধারণ একটা বাড়ি ভেঙে একটা মামলা খেয়েছি, এর জন্য একটু পলাতক আছি, এর জন্য বলছে, আমি তো পুরোটা ভেঙে বলিনি।
তার মানে পুরো ব্যাপারটা সে জানে
জানে না,
পুরো এই মেয়েটাও কি আপনার টার্গেট মেয়ে ছিল যে তাকেও আপনি কোনো অন্যায় করবেন?
জি না, আমি টার্গেট এরকম কোন পরিকল্পনা ছিল না, মানে এমনি আমার সেরকম বলতাম না যে আমাকে ভালো লাগতো, ও মেয়েটি আমাকে চয়েস করছে, মানে আমি কখনো আগে থেকে মন্তব্য কিছু বলিনি, কিছু করিনি। পরে তাদের সাথে বাসায় মানে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ ফ্লাঞ্চ করে বাসায় আবার ফিরলাম, আবার ইসিতে চলে গেলাম, আবার হোস্টেলে চলে গেলাম, হোস্টেলে থাকি, এরকম চলতেছে দিনকাল। তার একদিন দুদিন সে আমাকে ফোন দেয়, একটা ওর বাসার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে তুমি কি রানা? হ্যাঁ রানা। তো তোমাকে আমি অনেক কিছু বলার পরে তোমার আমি পছন্দ করি। হ্যাঁ পছন্দ করি, মানুষ মানুষ পছন্দ করতেই পারে, সেটার জন্য কি আছে, বলার কি আছে? সে বলে না, আমার মনে থেকে আপনাকে পছন্দ করি। সে আপনাকে বলতো সে হয়েছিল এবার ইন্টারে পরীক্ষা দিচ্ছে, তো পরে আপনাকে আমি চয়েস করে আপনার সাথে দেখা করতে, আমি কই দেখা করবো, তুমি বাসা কই? বলে হচ্ছে আমার বাসা হচ্ছে নতুন বাজার, তবে আপনি নতুন বাজার আসেন। পরে বললাম ঠিক আছে আমি নতুন বাজার আসবো, তাহলে তুমি কয়টার দিকে আসবে? আমি বলেছিলাম দিনে, যে দিনে বিকালবেলা যাবো, বিকাল পাঁচটার দিকে। বলে আচ্ছা ঠিক আছে। ওই মেয়েটা আমি পাঁচটার দিকে গেছি, মেয়েটা হচ্ছে কোচিং থেকে বের হয়েছে, মেয়েটা আমি মেয়েটা তো আগে থেকে চিনি, মেয়েটা দেখছি। এখন বলে আপনি কি রানা? হ্যাঁ আমি রানা। আমি কই তুমি কি? তো ওর মেয়েটার নাম ছিল মিতু। তুমি কি মিতু? কয় হ্যাঁ। তো বলে তুমি আমাকে ফোন দিছিলে? হ্যাঁ ফোন দিছিলাম। তো কিসের জন্য ফোন দিছিলে? আপনাকে আমার চয়েস লাগে। আমি কই চয়েস, আমার ব্যাপারটা কি তুমি জানো? জানি, আপনার নামে একটা মামলা হয়েছে, এর জন্য আপনার সমস্যা। আমি কই হ্যাঁ, কি তুমি আমাকে পছন্দ করলা কিসের জন্য? আমি এমনি তোমার সাথে পছন্দ করি না। কেন, আমরা কি হিন্দু দেখি? আমি বললাম হিন্দু আর মুসলমানের ভিতর না, তুমি আমার আজকে ভালোবাসলে কালকে আমার চলে যেতে পারো, এরকম সিকিউরিটি কে দেবে? আমার জীবনে এমন একটা মেয়ে আসছিল, আমি মিথ্যা কথা বলছি, এরকম জীবনে একটা মেয়ে আসছিল, চলে গেছে, তাকে অনেক ভালোবাসতাম, পরে সেও চলে গেছে, মেয়েদের প্রতি আমি ঘৃণা করি, মেয়েদের মেয়ের কাছে আমি বলতেছি। পরে বলে আমি সেরকম মেয়ে না। পরে আমি বলেছি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভাবি চিন্তে আমি বলতেছি। বলে আচ্ছা ঠিক আছে, কালকে আমি আপনাকে ফোন দেবো, আপনি বললেন এটা। পরে আমি সারাত ভাবছি কি করবো, আমি এটা হচ্ছে হিন্দু আর আমার বাড়ি থেকে কখনো মেনেও নেবে না এরকম। পরে ভাবলাম ঠিক আছে দেখি একটা হ্যাঁ বলে দিই, হ্যাঁ বললে কি হবে, সমস্যাটা কি? পরে বলছি পরের দিন ফোন দিয়েছে, বললাম হ্যাঁ তোমাকে আমি ই করবো, ঠিক আছে আমি তোমার সাথে লাভ করবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে এরকম চলতেছে, মানে আমি দুই দিন পর দেখা করি, দুই দিন পর পর ও যখন স্কুলে দিয়ে আসতাম, তারপর কোচিং এ দিয়ে আসতাম, আমি বসে থাকতাম স্কুলের বাইরে, ও স্কুল থেকে ফেরত রিক্সা করে বাইরে দিয়ে আসতাম, ওই জন্য রিক্সা ঠিক করে দিছি আমি, মানে রিক্সা সারা মাস যত টাকা ভাড়া আমি সেই টাকা আমি দিয়ে দেবো। পরে এরকম যাচ্ছে, আসতে আমার সাথে দেখা হচ্ছে, এরকম দিনকাল যাচ্ছে ভালো। একদিনকে দেখি ওই মেয়েটা, মানে সম্পর্ক হওয়ার ধর হচ্ছে দুই মাসে, দেড় মাস পরে দুই মাস এরকম, দেখি কি আমি রাস্তাতে যাচ্ছি, ওখান থেকে একটা ছেলের সাথে গল্প করতেছে, তখন আমার মাইন্ড লেগেছে। পরে ওই ছেলেটা আমি সামনে গেলাম, ওই মেয়ের ছেলের সামনে গেলাম, যার পরে বললাম এটা কে? বলেছে আমার খালাতো ভাই। পরে আমি ওর কিছু বলিনি, পরে আমি চলে আসলাম, আসার পরে আমি আবার হোস্টেলে চলে গেলাম, হোস্টেলে থাকা অবস্থায় পরে আমি ওই ছেলেটার ফোন নাম্বারটা তখন আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি তখন ওই ছেলেটার ফোন দিলাম, এই যে ফোন দিলাম, ভাইয়া তুমি কি হও, তোমার নাম কি? এই ছেলেটা হচ্ছে, ওই ছেলেটা হিন্দু। তো বললাম তোমার আশা কই, তুমি থাকো কোন ক্লাসে পড়ো, ঠিক আছে সব ডিটেলস জিজ্ঞেস না, আর ওর সাথে কি সম্পর্ক তোমার, ঠিক আছে? ওই ছেলেটা জানে না যে আমার সাথে লাভ করে। পরে ছেলেটা সব সবকিছু বলে, এই অবস্থায় সে আমি তাকে আমি লাভ করি, মিতুর সাথে, মিতু দত্তের সাথে আমি লাভ করি। তো আমাদের, আমি তোমাদের রিলেশনটা কতদিন? সে বলে আমার ক্লাস সেভেন থাকা অবস্থায় কি লাভ করি আমরা, আমি তোমরা দুজন দুজনের চেনে এতদিন। পরে আমি আমার সম্পর্কে কিছু বলিনি। পরে আমি বলি মিতু দত্তের, মিতু দত্ত আমি ফোন দিছে, তুমি কার সাথে কথা বললা? আমার মিতু দত্ত বলতেছে। আমি বলছি কথা বলি তোমার বয়ফ্রেন্ডের সাথে। কয় বয়ফ্রেন্ডকে? তোমার সাথে যার সাথে আমি দেখলাম, কয় সে আমার বয়ফ্রেন্ড না, সে আমার খালাতো ভাই। আমার খালাতো ভাই মানে? তুমি আমার সাথে প্রমাণ চাও তোমার বয়ফ্রেন্ড না? কয় না। এক কথা জিজ্ঞাসা সে না নাই করে, পরে লাস্টে এক কথা সে করে হ্যাঁ, আমাদের দীর্ঘদিন সম্পর্ক, তাহলে এই দীর্ঘদিন আগে সম্পর্ক আমার, তাই আমরা সম্পর্ক ছাড়তে পারিনি, তাই দেখা করতেছি, তাই বলছো। তুমি বললাম আগে তুমি আমার বলো নি, তুমি ওর সাথে সম্পর্ক, তো আমার সাথে সম্পর্ক করতে আইলা কি সেই জন্য? আর তোমার আমি রিয়েলি লাভ করি, তুমি এরকম কষ্ট করতেছো কেন? তখন আমি খুব কান্না করি, ঠিক আছে। কান্না করার পরে মেয়েটা অনেক মেয়েটা কিছু বলে না, পরে বলে আচ্ছা ঠিক আছে, আমি পরে আমি ওরে না করে দেবো না। আমি বলো আচ্ছা ঠিক আছে না করে দিও।
পরে একদিন যেরকম যাচ্ছে দিনকাল যাচ্ছে, ও আমাকে ফোন দিচ্ছে, আমার প্রতিদিন রেগুলার কথা হচ্ছে। আর একদিন দেখলাম স্কুলে ও যে রিক্সা ভাড়া করে দিয়েছি সেই রিক্সায় ওই মেয়ে ছেলে যাচ্ছে।
ওকে,
তখন আমার খুব মাথার মেজাজটা গরম হয়ে গেল, কিরে আমি যে রিক্সা ভাড়া করলাম আমার রিক্সা সে যাচ্ছে ছেলে মেয়ে যাচ্ছে, তখন আমার মাথা গরম হয়ে
গেল। ছেলে মেয়ে মানে কি বুঝলাম না,
মানে ওই ছেলেটা বয়ফ্রেন্ড আর ওই মেয়েটা,
মানে যে মেয়েটা আপনাকে পছন্দ করে সে মেয়ে,
হ্যাঁ সেই মেয়েটা আর ছেলেটা।
মেয়েটার নাম কি ছিল?
মিতু দত্ত।
মিতু দত্ত, আপনি নাম ধরে বলুন তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ।
আচ্ছা, মিতু দত্ত মানে রিক্সা করে যাচ্ছে ছেলেটার সাথে,
ছেলেটার নাম
ছেলেটা মিঠুন,
মিঠুন মিঠুন দত্ত, মিতু দত্ত,
হ্যাঁ মিতু দত্ত।
ওকে,
তখন মানে রিক্সা যাচ্ছে, তখন আমাদের একটা আছে পৌরসভা আছে, পৌরসভা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমি ছেলেটা দাঁড়া করাই রিক্সা দাঁড়া করাই, এই তুমি এই রিক্সাতে ঘুরতেছো কেন, তোমার খাওয়া তবে তুমি একদিন দুই দিন থাকবে, আজকে কি 10-15 দিন আগে তোমার সাথে কথা হয়েছে, দণ্ড লাগছে, তুমি আজকে তোমার এর সাথে কি করো বলেছেন না। পরে মেয়েটা কথা কয় না, কথা বলে ছেলেটার আমি কলার ভিতর ধরে দুই তিনটে ঘুষি মারি।
ওই অবস্থা,
ওই অবস্থা, ঘুষি মারার পরে ওরা আউট পোলা পানো ছিল, দেখে ওরা মানে ওদের বন্ধু বান্ধব, ওদের বন্ধু বান্ধব মানে দেখে আগে আসছে, আগে আসে মানে আমার মারার পরিকল্পনা করতেছে। এখন যে ওরা যাকে বড় যে বড় ভাই ফোন দিছে সে বড় ভাই আসলে আমার চেন, যাকে ফোন দিছে মানে একটা ছেলে একটা ছেলে আমার ধরে মারছে এরকম আপনারা আসেন, মানে এলাকার বড় ভাই তোর ফোন দিছে, মানে আসছে আসার পরে এখন দেখে আমি বলছি তুমি মারছো ওদের, আমি কাহ আমি মারছি, কিসের জন্য মারছো, আমি মারছি এই জন্য মারছি আমার গার্লফ্রেন্ডের সাথে ই করে প্রেম করে এই জন্য, এর জন্য আমি ধরে মারছি। পরে মেয়েটা জিজ্ঞেস করছে মানে একটু মানে আমার সাতার জন্য মানে বিচারটা হচ্ছে, মানে বড় ভাই আমরা মেয়েটা ছেলে এরকম,
ওকে
মানে একদম বিচার হচ্ছে এরকম সাধারণ একটা বিচার। তো মেয়েটা জিজ্ঞেস করছে তুমি কাকে ভালোবাসো, তখন হচ্ছে মেয়েটা কয় আমি ওকে ভালোবাসি মিঠুন দত্তর, তখন আমি বললাম তুমি আমাকে ভালোবাসতে গেলা কিসের জন্য, কয় কথা বলে না, কথা না বলে ছেলেটা আমার মানে বড় ভাই আমার কিছু না বলে তুমি যাও, মানে আমার চেনে কিছু না বলে আমার অন্তর চলে যেতে পারে, তুমি বেশি থাকো না পোলাপান কিন্তু আমি মেনটেন করতে পারবো, পরে কিন্তু মায়ের খাবার তুমি চলে যাও। পরে আমি চলে আসলাম, পরে তো আমি সারা রাত আমার খুব রাগ হইল, পরে আমি দ্বিতীয়বার গাঁজা খাইলাম, সারা রাত পরে আমি গাঁজা খাইছি, গাঁজা খাওয়ার পরে লাস্টে আমি বাসায় আবার চলে গেলাম, বাসায় রাত গভীর রাত আমি বাসায় গেলাম, বাসায় যে আমার আম্মু তো দেখে আমার কান্নাকাটি লাগে যে তুমি একদিন কইছিলা, সেই আব্বু তো জানে আম্মু জানে না,
মানে আপনাকে গোপন করেছে পুলিশ, আপনাকে না
পুলিশ না পায়। পরে আসে তখন আমি বাসায় চলে আসলাম, বাসার পরে কেউ জানে না, পরে আমি ভোরে সারাদিন আমি বাসায় থাকলাম, সারাদিন এরকম তিন দিন আমি খালি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে থাকতাম, ঘরের ভিতরে আমার বাড়িতে আমি বাইরে বের হইতাম না, আমার কেউ দেখতো না এরকম, মানে দেখলে পুলিশে খবর দিলে তো আমাদের হয়ে যাবে এরকম। পরে আমি কি করলাম এরকম তিন চার দিনের মাথায় আমার একটা ফ্রেন্ড আমার দেখে ফেললো, দেখে যাওয়ার পরে আমি ওরে দেখি আমি কি করছি, তার দেড় দুই ঘন্টা পরে আমি বাড়িতে চলে আসছি, জানি যদি বলে দেয় থানাতে পুলিশ আসবে, আর মেয়েটার বাপ হচ্ছে পুলিশ, সুমির বাপ, ওর বাপ হচ্ছে পুলিশ, তাহলে তো আমাদের ধরে নিয়ে যাবে, তো বেদম বড় কেস হয়ে যাবে, তখন আমার বাপ মা তো আমার বাঁচাতে পারবে না, সেই জন্য আমি মাথায় পলে আসি, পলে আসার পরে তখন আমার মাথায় কাজ করতেছে মিতু দত্ত আমার সাথে এরকম করলো কিছুদিন, ওরে আমি দেখে নেব। পরে একদিন দুই দিন ওর সাথে আবার ফোন দিয়ে কথা শুরু করলাম, বললাম তুমি আমার ভালো নাই বাসা, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো, বলো আচ্ছা ঠিক আছে, মানে রাজি হয় না, পরবর্তীতে রাজি হইলো, তখন তো মাথায় কাজ করতেছে আমি ওরে আমি কিভাবে ক্ষতি করবো, ও আমার যেমনভাবে মানুষের এত আমার না করলো, আমার এত বড় জিনিসটি ক্ষতি করলো, আর আমি কেমনে ক্ষতি করবো সেই জিনিসটা আমি মাথায় কাজ করতেছে। একবার দুইবার ওর সাথে ফোনে কথা বলতে বলতে গেল কুরবানি ঈদে, কুরবানি ঈদের আগে রোজার ঈদ, মানে কুরবানি ঈদের আগে যে পূজা হলো তিন দিন আগে পূজা, পূজার ভিতরে ও হলো বেহায়াত আসছিল, মানে কিছু কেনাকাটার জন্য আসছিল,
মিতু দত্ত,
মিতু দত্ত কেনাকাটা। পর এখন তো আমার ফোন যাওয়ার আসার আগে বলছিল আমি আজকে পূজা করতে যাবো তুমি আইসো
না, এমনিতে আপনার টার্গেটটা কি ছিল মেয়েটাকে, মেয়েটা যেহেতু আপনার সঙ্গে এই ধরনের বিহেভ করছে আপনার টার্গেটটা কি ছিল?
আমি ওরে বলছিলাম ওরে আমি রেপ করবো,
আপনার এটা আপনি ওকে আগে ঘোষণা দিয়ে দিয়েছেন?
আগে এরকম
প্ল্যান করছিল,
প্ল্যান করতেছি আমি নিজে থেকে প্ল্যান করছি।
ওকে ঠিক আছে, তারপর
তখন ও আমার ফোন দিয়ে বলছে আমি পূজা করতে যাচ্ছি তুমি আসো। পরে আমি রাজবাড়িতে আমাদের পূজা মন্ডলে গেলাম, যাবো মানে যা করা ইত্যাদি যা করলো করলো, করার পর আমি বাইরে দাঁড়াতে থাকলাম, ও আসলো, আসার পরে এখন একটা রিক্সা নিলাম, রিক্সা টাকলা কিসের জন্য? আমি বললাম তুমি আমার ফ্রেন্ড তোমার সাথে ঘুরতে পারবো, বলে না আমি ঘুরতে যাবো আমি বাসায় যাবো, বলো আচ্ছা ঠিক আছে যাও। ও কোনো রাজি হলো না রিক্সা উঠতে, পরে আমি রিক্সা খেলাই দিলাম, যাওয়ার পরে সে অন্য রিক্সা নিয়ে নিল, অন্য রিক্সা নেওয়ার পর সে চলে গেল মানে বাইরের দিকে রওনা দিল বাসায় যাওয়ার জন্য। তখন ও একটা রিক্সায় ও একাই, তখন আমার ফ্রেন্ড আছে গাড়ি নিয়ে আসতেছে মোটর সাইকেল নিয়ে আসতেছে, আমি বললাম বন্ধু চল এরকম এরকম সবারই ফোন দিয়ে আজকে আমি একটা মেয়ে রিফ করবো,
কি বন্ধুদেরকে এটা বললেন?
হ্যাঁ আমি ডাইলি বললাম এখনই এই মুহূর্তে আমি একটা মেয়ে রিফ করবো, বললো কে? আমি বললাম আমার গার্লফ্রেন্ড, আমি রিফ করে তোরা থাকবি, বলে আচ্ছা ঠিক আছে।
আপনার বন্ধুরা আপনাকে সমর্থন দিল?
সমর্থন দিয়ে দিল চল। পরে আমরা মোটর সাইকেল আমি পিছনে বসলাম, বসার পরে সে গেল, যাওয়ার পরে রিক্সাটা ওভারটেক মানে রিক্সাটা ধরলাম, ধরার পরে আমাদের বন্ধুর কাছে অল টাইম গাড়ির ভিতরে অস্ত্র থাকতো সিটির তলে,
বাইকে,
হ্যাঁ গাড়ি বাইকে নিচে সিটির তলে সবসময় চাপাটি খুড় তারপর ছোট আত্মা রাম দাও তারপর হচ্ছে এগুলো থাকবে সিটির তলে এভরিথিং সবসময় এটা। তখন আমি গাড়ি থেকে সিট উঁচা করে বের করলাম, বের করে মানে রিক্সাওয়ালা ধরলাম, রিক্সাওয়ালা বাবা আমি কি করলাম আমি কিছু করিনি, পরে এসে মেয়েটা ধরলাম, মেয়েটা চলো গাড়িতে উঠো, পরে বাইকে উঠালাম, উঠানোর পরে আমরা মানে ওঠানোর পরে আর দুজনের ফ্রেন্ড ফোন দিলাম।
এটা কি আপনারা রাস্তার মধ্যে করছেন, লোকজন দেখছেন ওখানে?
লোকজন হচ্ছে অন্ধকারের ভিতরে, রাস্তা মেইন রোড, তখন বাজে সাড়ে আটটা,
রাত সাড়ে আটটার দিকে।
হ্যাঁ, সাড়ে আটটার দিকে। মেয়েরা ভয় তাই কোনো কথা বলতেছে, আমার তো চেনেই, তাহলে তার কোনো কথা বলতেছে না। একটা পদ্ধতি তো হচ্ছে সে আমার হচ্ছে মানে আগে থেকে চিনতো, আর একটু ভয় কাজ করতেছে। আমি অস্ত্র ধরছি ওর গলাতে, অস্ত্র ধরছি, চিৎকার দিলে কিন্তু পোস্ট দিয়ে ফেলবো, ঠিক আছে? এর ভয়তে ওর কোনো চিৎকার বিকার দিচ্ছে না। তখন আমি বাইকে উঠালাম, ওর মাঝখানে বসালাম, আমি পিছনে বসলাম, আমার ফ্রেন্ড ই করতে যায় করতেছে, ড্রাইভিং করতেছে। করার পর আমি ফ্রেন্ড আর দুইটা ফ্রেন্ডের ফোন দিলাম, দোস্ত অমুক জায়গা অমুক জায়গা অমুক টাইমে অমুক জায়গা যাবি, এক ঘন্টার ভিতর আমরা আসতেছি। পরে আমরা বাইক নিয়ে আমরা অন্য জায়গায় একটা জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে জঙ্গল পার হলাম, একটা আখ খেত, আখ খেতের ভিতরে আমরা ঢুকলাম দুটা ফ্রেন্ড। ও তো মানে খুব চিৎকার করতেছে, এমন চিৎকার করলে কিন্তু তোর মেরে ফেলবো, তোর সাথে কথা আছে তুই চল, এ কথা বলে তোর আমি আখ খেতের ভিতরে নিলাম। নেওয়ার পরে আমরা চার দুজন ফ্রেন্ড ওরাও চলে আসছে, আসার পরে চারজন অলরেডি চারজন লিফ্ট করলাম, চারজন মিলে, প্রথমে আমি তারপর সবাই মিলে।
টোটালি স্পিচলেস, মানুষের কিছু বলার নেই। ওকে, মেয়েটার তখন কি অবস্থা? মেয়েটা আপনাকে কি বলেছিল?
মেয়েটা মানে খুব হাত পথ জড় করে ধরছিল, আমার এই পুরোনো, আমার এই করোনা, আমার জীবনটা ক্ষতি করোনা। আমি বললাম তুমি আমার জীবনটা নষ্ট করলে কি সেই জন্য, আমার না করলে কি সেই জন্য, তোমার এক কথা করার জন্য।
মানুষের জিঘাংসাগুলো মানুষকে কতটা মানুষ বানিয়ে দিতে পারে সেটার উদাহরণ। নতুন করে যে বিএসবিতে দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এই ধরনের ঘটনা হরহামেশাই শুনি। প্রতিশোধ পরায়ণতা মানুষকে কতটা অমানুষ বানিয়ে দিতে পারে, কতটা অধম পশুর নিচেও নামাতে পারে। ওকে, বলুন তারপর।
তারপর মেয়েটা মানে যখন আমরা বাইক নিয়ে আসি তখন মানে মানে পিছিয়ে একটু পিছিয়ে যাই, তখন একটা মানে কিছু মানুষ দেখছিল আমার বাইক নিয়ে যাচ্ছি, বাইকটার কারণে থামে।
এই কাজটা আপনারা কোথায় করেছেন?
সেটা আমাদের রাজবাড়ি, সেটা আখ্যাতে আমাদের রাজবাড়ি, একবারে পত্রিকা টিভি চ্যানেলে, মানে রাজবাড়ির যে টিভি চ্যানেল আছে সেটা ঈদের দিন আমার পত্রিকা আমার ছবি শো আসছে।
এই ঘটনা
কুরবানিদের ঈদের দিনই।
ওকে ওকে।
তারপরে মানে কিছু মানুষ দেখছিল, দেখার পরে আমরা যখন মানে আমরা যখন আমরা চলে আসবো তখন হচ্ছে মানুষজন চলে আসছে, তখন একজন বাইক নিয়ে চলে গেছে, আমরা জাল জমত আমরা পলাই গেছি। তখন মেয়েটা নিয়ে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার একটা মামলা করা হয়েছে, মানে ধর্ষণ মামলা করা হয়েছে। মামলা করার এক নম্বর আশা মারি দিছে, আর বাদ বাকি যেটা দেওয়া হয়েছে চারটা নামে, পাঁচ নম্বর মামলা হয়ে গেল
আপনার জন্য। পাঁচ নম্বর
মামলা, পাঁচ নম্বর।
ওকে,
তারপর তো এখন আমরা ঘুরতেছি, এখন তো রেপ কেস ওয়ারেন্ট বাড়াই গেছে, আমরা ওয়ারেন্ট সাথে সাথে বাড়াই গেছে। পুলিশ তো মানে নেতৃত্ব, পুলিশ আসতেছে যাচ্ছে আসতেছে যাইতেছে, আমার বাবা কিছু টাকা দিচ্ছে চলে যাইতেছে, আবার টাকা খরচ দুই দিন পর আবার আসতেছে, এরকম চলতে এসে পরে আমি চলে আসলাম ঢাকা, ঢাকা মিরপুরে চলে আসলাম। সাত আট দিন ছিলাম, থাকার পর আমার ফ্রেন্ড ছিল, চলে গেলাম আবার রাজবাড়িতে। মানে একটু মনে করছিলাম, ভাবছিলাম ঠান্ডা একটু ঠান্ডা হলে আবার আমি চলে যাবো আবার রাজবাড়িতে। পরে গেলাম, যাওয়ার পরে দেখি না এলাকায় গরম আছে, ঈদ আমি বাড়িতে করতে পারিনি, ঢাকায় করছি।
ওকে,
তখন মানে ঘুরতেছি ফিরতেছি একদম খাচ্ছি, মানে আমাদের পাশে খালাদের বাসা আছে, মানে পাশে গ্রাম, তাদের বাসায় চলে গেছি, মানে পিছনে একটা চলে গেছে। মানে আমি ধর্ষণ করার আগে একটা মানে আমাদের এখানে একটা কলেজ হচ্ছিল নতুন, কলেজের ভিতরে আমরা হচ্ছে এলাকার আমরা চাঁদা ধরছিলাম, এলাকায় একটা চাঁদা ধরছিলাম, ৫০,০০০ টাকা চাঁদা দিতে হবে নাহলে কলেজ করতে দেবো না।
চাঁদাও নিয়েছেন?
হ্যাঁ, চাঁদাও নিয়েছি। পরে সে ২০,০০০ টাকা রাজি হয়েছিলাম, বলেছে ৩০,০০০ টাকা দিতে হবে। সে কি করছে, ২০,০০০ টাকা এক টাকা না দিয়ে সে আমার নামে একটা মামলা করে দিল,
মানে
৬ নম্বর মামলা। খালা দাবাসে ঘুরতেছি, এরকম তো পুলিশ আসতেছে যাইতেছে, এখন আমি কি করবো? পরে আসে আর একটা কি হইলো, আমাদের এখন হচ্ছে মাহফিল, আমি সারাদিন বাড়িতে আসি না, মানে এরকম আসি না, ঈদের তিন দিন পরে, ঈদের চার দিন পরে বাড়িতে গেছি, পাঁচ দিনের মাত্র হচ্ছে মাহফিল। এখন মাহফিলে আমরা এখন তো সবাই আমার ফোন দিচ্ছে, দোস্ত তুই আয়, তোর ছাড়া তো কোনো হবে না, আনন্দ ভর্তি হবে না। তখন আমি আসলাম, আসার পরে রাত ৯:৩০ দিকে আসলাম, আমি ঘুরতেছি এরকম, এখন দেখি একটা ছেলে মানে আমাকে মারার জন্য মানে প্রস্তুতি ঘুরতেছে, মানে আমি সিরিয়াস সন্দেহে বুঝে লাইছি। ওরা আমার খবর দিয়ে আনছিল, আমার মানে যে কোনো এক জিনিস আমার করে ফেলবে, আমার মারে ফেলবে, যাই হোক একটা জিনিস করবে, আমার যাই কুবাবে, যাই হোক একটা কিছু করবে। তখন আমি সিচুয়েশনটা বুঝে গেছি, বুঝে যাওয়ার পরে আমি আস্তে করে বেরোতে গেছি। অল টাইম সবসময় আমার কাছে খুঁড় থাকতেন, এখন দেখি আমার সিচুয়েশন খারাপ, আমি একা, আর বন্ধু বান্ধব আছে, কিন্তু বন্ধু বান্ধব আমার সাথে বেমানি করতেছে, আমার খবর দিয়ে নিয়ে এসে আমাকে মারার মানে মারার প্ল্যান করতেছে এরকম। তখন আমি বুঝে ফেলছি, বুঝে ফেলে আস্তে করে আমি চলে গেছি, তখন আমার ফ্রেন্ড হলো আবদে ধরে গেছে, তখন আমি মানে খুঁড়টা আমি বের করে আমি ওরে বুক পিছে একটা ফুল দিয়ে দিছি, বুকটা ফুল দেওয়ার পরে ওরা একটা চিৎকার দিয়েছে, চিৎকার পর দিয়ে আমি এক দূরে আমি চলে আসছি। আসার পরে পুলিশে হচ্ছে আর একটা মামলা করে দিল, লাস্ট মামলা এটা আমার সাত নম্বর, সে মামলা করে দিল। এখন মামলার আগে সে হচ্ছে সালিশ করতেছে, সালিশ করতেছে, এখন আমার নামে কতটি সালিশ করবে, আমার সালিশ করতেছে, এখন আমার বাবার একাই সালিশ করে আর কি হবে, ও তো জীবন ভালো হবে না, আপনার যা বলে করে দিন, আমার বাবা আছে এরকম বললো, বাবা আমার ফ্যামিলি গত বলে দিল। পরে আসে কি করবে আর, পরে এলাকায় মানুষজন বসলো, এখন আমার চাচুরা বসলো, চেয়ারম্যান তো অবমাননা করা যাবে না, আমার চেয়ারম্যান আমার আত্মীয় হয় আবার, কাকুয়ায়। তো পরে সবাই গেছে, যাওয়ার পরে সবাই এখন আমার হাজির করতে বলছে, হাজির হইলে তো পুলিশ ধরবে এতটি মামলা। তখন অন গাছে আমি আমার চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমার নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার সালিশে বসাইল, সালিশে বসাইল এই মারছো কিসের জন্য, আমরা সব জিজ্ঞাসাবাদ করতে আমি বলছিলাম আমার মারার জন্য করছে, তাই আমি ওর ধরে মারি দিয়েছি। মানে উনি আমার বলতেছে তুমি ওরে মারছো, আমার চাচু হলো অন্য ফাফড়ে নিয়ে ফেলছে, মানে উল্টা ফাফড়ে উল্টা পিছা করতেছে আমার নামে। তখনই দেখি গাড়ি ভরে পুলিশ চলে আসছে,
ওকে,
তখন গাড়ি ভরে পুলিশ এসে আমার হাতে হ্যান্ডকাপ লাগাই দিছে
সবার মধ্যে,
সবার মধ্যে আমার বাবা মা ফ্যামিলির সামনে।
কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে 2013 সালের কত ডিসেম্বর মাস,
2013 সালের ডিসেম্বর মাসে আপনাকে পুলিশ গ্রেপ্তার করলো কোন মামলায়?
এটা হচ্ছে মামলা হচ্ছিল দুই নম্বর মারামারি মামলা।
দুই নম্বর মারামারি মামলা?
হ্যাঁ।
তার মানে রেপ কেস বা অন্যান্য জায়গাগুলো এগুলো না?
এগুলো কিছু না।
ওকে, তারপর?
তারপর হচ্ছে আমার ধরে নিয়ে গেল, নেওয়ার পরে আমার বাবা তো আমার কান্নাকাটি করছে, আমার আম্মা তো কান্নাকাটি করতেছে, এরকম কান্নাকাটির উপরে আমার আব্বা তো চ্যানেলের উপরে ক্ষিপ্ত হয়ে গেল, তুমি এরকম এরকম আইনে আমার ছেলে এরকম ধরাই দিলা কিসের জন্য? পরে তো আমার বাবা ক্ষেত হয়েছে, ধরকাই গেল, বিচার কি করবে, বিচার তো আমি তো জেলখানায় বিচার করবে, তারপরে বিচারটা হইলো না, পরে আমি তো থানায়, পরে আমার বাবা তো জামিন করার জন্য অনেক ই হল কাগজ, মানে জামিন টামিন উকিল আবার পরিচিত ছিল আমার দাদুর, আমার দাদুর আত্মীয় স্বজন ছিল, সে উকিল ছিল, সে আমার ভাড়ানোর জন্য হেল্প করছে অনেক। তো আমার এক মাস দশ দিন 11 দিন পরে আমি জেল থেকে বের হই, বের হয়ে আমি আমার আত্মগোপন করি, আত্মগোপনের পরে দেখি
এক মাস দশ দিন যে আপনি জেলে থাকলেন, আপনার এক্সপিরিয়েন্স জেলখানাটা কেমন লাগলো, কি দেখলেন ওখানে?
ওখানে যেখানে দুপুরে দেখুন মানে রুটি খাওয়া, বড় বড় রুটি, আরো খুব মানে থাকা খাওয়া, আর ওখানে আমাদের বাড়ির আমাদের যেখানে সামনে যে দোকান আমাদের ব্যবসা মানে যে দেখা যায় দোতলা উঠলে পরে আমার ফ্যামিলিগত সবাই দেখা যায়, এটা রাজবাড়ি,
রাজবাড়ি, রাজবাড়ি। ওকে,
তারপর আমি এরকম এক মাস দশ দিন পরে জেলখাটে বেরোলাম, বেরোলে এখন আবার শুনি কি মানে আমার ধর্ষণ মামলা ওয়ারেন্ট বেড়াইছে,
আচ্ছা
আমার ধরবে, এখন কি করবো? পরে আমার বাবার ইউ চলে যায়, ওই হচ্ছে ভারতে কিনা ভারতের কাছাকাছি এটা চুয়াডাঙ্গার ওদিকে উত্তর ওদিকে, ওদিকে চলে গেলাম
চুয়াডাঙ্গা,
হ্যাঁ হ্যাঁ
চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা,
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, তারপর দর্শনা,
দর্শনা, হ্যাঁ
হ্যাঁ ওদিকে আমি চলে গেলাম, ওদিকে আমার একটা দাদার বাসা ছিল, চাচাতো দাদা, তাদের বাসায় চলে গেলাম, আত্মগোপন থাকলাম।
যাদের বাসায় গেছেন তারা কি জানতো যে আপনি?
আমি জানতো এরকম এতটি মামলা খাতে তা জানতো না, জানতো একটা একটা প্রবলেমে পড়ে আসছে এই বাসায়, কোনোদিন আসে না, আমি যে কোনো কাদের বাসায় বেড়াইতে যাই না, আমার প্রবলেমটা পড়েই যাই।
ওকে,
তখন সেরকম রাখতো আমার, ঠিক আছে, এবং কষ্ট মষ্ট এরকম দিত না আমার, তখন এরকম খাচ্ছি বেচা দর্শনাতে 7 দিন পরে চলে আসলাম বাবা রাজবাড়িতে, মানে আমার রাজবাড়ি কোনো মনই বসত না, মানে অন্য জায়গায় কোনো মানে কিছু থাকতো, আমার শুধু রাজবাড়ি। তারপরে শুনি কি দুই নম্বর তো ধরা পড়লাম, সে অবশ্যই জামিনে বাড়াইছিলাম 6 মাসের জন্য, জামিনে বাড়াইছিলাম, সে আবার ওয়ারেন্ট বাড়াই গেছে, আমার হাজিরে দিইনি, হাজিরে কারণে সে কোর্ট অবমাননা করছে, এই জন্য আমার আবার ধরার জন্য আবার ই করছে, পুলিশ ই করছে, থানা ওয়ারেন্ট বাড়াইছে। এই দুইটাতে পরে কি করব, তখন আমি ফেসবুক খুললাম, ফেসবুক খুললাম, ফেসবুক খোলার পর আমার একটা ফ্রেন্ড পরিচিত হলো ঢাকা মিরপুরে,
ওকে,
তখন সে ফাস্টফুডে কাজ করতো, নাম হচ্ছে সজীব, তার আমি সে সাথে পরিচয়, দোস্ত এরকম বললাম, দোস্ত আমার সব কাহিনী বললাম, দোস্ত আমি কিন্তু অনেক সমস্যার ভিতরে আছি, এখন আমি কই যাবো, আমার যাওয়ার মতো কোন জায়গায় জায়গা নেই, আমি সব জায়গায় আমার যাত্রা আত্মীয় সব জায়গায় বেড়াইছি, সবকিছু ভেঙেছিল বলছি, ভেঙেছিল পরে বললো ঠিক আছে, ওটা আমি কখনো দেখিনি, ফেসবুকে দেখছি, তো বলে আচ্ছা ঠিক আছে তুই তাহলে আয়। আমি দ্বিতীয় পর মিরপুরে আসলাম, সে আমার মিরপুর ফাস্টফুড 11 নম্বর, মিরপুর 11 নম্বর, সেখানে ফাস্টফুডে ঢোকাই দিচ্ছে, সেখানে আমি এখন কাজ করতেছি।
কত সালে এটা করলো ফাস্টফুডে?
ফাস্টফুডে এই যে ধরেন কুরমানি দিয়ে পরেই 2014 সালে,
2014 সালে। তারপর
তখন আমি এখন ফাস্টফুডে কাজ করতেছি, কাজ করার পর আমি একবার মাঝে আমি গিয়েছিলাম বাড়িতে,
মাঝে একবার বাড়িতে,
হ্যাঁ বাড়িতে গেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং আমরা যাহা বলিব সত্য বলিব একেবারে শেষ ভাগে চলে আসব। আপনারা আজকের রানাকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যে শুনছেন, কনফেস করছে, সে একজন ওয়ারেন্টের আসামি এবং যে কোনো সময় তাকে ধরা হতে পারে, এবং তার যে অপরাধের বিবরণ সে বিবরণের জায়গায় আমরা দেখেছি 6টি মামলার কথা এসছে, সেখানে ধর্ষণ মামলা আছে, সেখানে আরো বেশ কিছু মামলা আছে, প্রহারের মামলা আছে, এবং এইসব মামলায় সাধারণ সর্বোচ্চ সাজা হলে কখনো কখনো যাবজ্জীবনের সাজাও হয়ে যেতে পারে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টায় ওর বর্তমান জীবনে, এবং একই সাথে কোন কারণে যেটা ওর বিবেকবোধকে জাগিয়েছে, পুরো হোল লাইফে যে এতগুলো ভুল করে গেছে, এত বড় বড় অপরাধ করেছে, সে এখন 1 বছর যাবত বা 6 মাস যাবত সে এখন একটা ভালো কাজে আছে এবং ওখান থেকে সরে এসছে, এবং সেরা আপনারা নিশ্চয়ই প্রথমে অনুষ্ঠান শুনে টের পেয়েছেন যে হ্যালোইট 920 যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 আমাদের এবিসি রেডিওতে, এবং একই সাথে এই অনুষ্ঠানটি যাহা বলিব সত্য বলিব, যেখানে সে তার মতো এরকম আরো একজন বন্ধুর জীবনের গল্প শুনে এবং অপ্রিয় সত্যগুলো শুনে সে নিজে থেকে সংশোধন হবার চেষ্টা করেছে, যেটা ও সারা জীবন ধরে কারো কথাই হয়নি, সেটাও একটা রেডিও অনুষ্ঠান শুনে করেছে। আমরা সবসময় আমরা একটা কথা বলি যে আমাদের এই অনুষ্ঠানগুলো যদি একজন মানুষকেও সৎ পথে আনতে পারে, যদি একজন মানুষকেও মোটিভেশনের জায়গা থেকে বেটার কাজের সন্ধান দেয়, ভালো কিছু সিদ্ধান্ত নেবার জন্য অনুপ্রাণিত করে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের রেডিও অনুষ্ঠান সাকসেস। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটায়, আর আমাদের অতিথি যিনি আছেন তাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm18.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার সময় রাত একটা, এখানে সবাই কারো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। কনফেস করার জন্য আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নম্বর হচ্ছে 0961389289। আরো একবার বলছি 0961389289। আমরা আবারও ফিরছি রানার কাছে। রানা, তারপর?
তারপর আমি মিরপুর ফার্স্ট বোর্ডে কাজ করতেছি এখন, একটা মানে একটা ডিপার্টমেন্টে আছি, মানে কাজ করতেছি, তো ভালোই যাচ্ছে দিনকাল। পরে এর পিছিয়ে আমি বাড়িতেও গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে পরে শুনি কি আমার নামে দুটো অলরেডি দুটো মামলা চলতেছে, মানে এখনো যদি আমরা ধরতে পারে, আমার বন্ধু একটা এখনো জেলে আছে, দুই নম্বর যে আরিফ
ধর্ষণ
মামলা, সে দুই নম্বর আসামিতে এখন সে জেলখানায় আছে। সে ধরা পড়ছে, ধরেন গেল সপ্তাহে ধরা পড়ছে, গেল সপ্তাহে ধরা পড়ছে, বাড়ি থেকে সে ধরায় নিয়ে গেছে, এখন সে জেলখানায় আছে। তারা জামিন দিচ্ছে না, সে লাখখানেক মানে 1,00,000 টাকা নিচে কোনো জামিন হবেই না, সে এখন জেলখানায় আছে। তখন আমি এটা শুনি, আমি তখন তো আমি ভয়ে আমি চলে আসলাম, আবার ঢাকাতে চলে আসলাম। তখন আমি বাবা মা বলতেছে তোমরা আসার দরকার নাই, তুমি সিম টিম আবার চেঞ্জ করে ফেলো, সিম টিম চেঞ্জ করে আবার সিম চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করার পরে এখন কোন মানে আবার মানে ভাবলাম এর জীবনটা মানে সুইসাইড করার একটা পরিকল্পনা করলাম, জীবনে কি করলাম, বাবা মার কত কষ্ট দিলাম। পরে আমার একটা ফ্রেন্ড, আমাকে বড় ভাই আছে, সে আমাকে বললো তুমি এরকম মানে এই ভুল কাজটা জীবনে না করতে, জীবনে তো অনেক পাপ করছো, এখন নিজের মতো নিজের সংস্কার করো, মাথায় তো অনেক ভুল কাজ করছো, এখন একটা ভালো মানুষের মতো ভালো কাজ করো, তোমাদের টাকা পয়সা কোনো কম দাম নাই, এত টাকা কম নেই যে তোমার টাকা করে তোমার রোজগার করে খাইতে হবে, তোমার বাপ না দিতে হবে, তোমার সমস্যায় তুমি তোমার নিজের মতো তুমি চলো, জীবনে তুমি অপরাধ কাজ করো না। তখন আমি সেটাই ভাব নিয়ে চিন্তা নেওয়ার পরে আমি আপনার এবিসিডির ফোন দিলাম।
তার আগে আপনি তো শুনেছেন অনুষ্ঠান?
হ্যাঁ, অনুষ্ঠান শুনছি।
আচ্ছা, ফোন দিলেন, তারপর?
ফোন দিয়ে আমি তারপরে বললাম সবকিছু, তখন আমাকে মানে ফোন দিল না, আপনার এবিসিডি থেকে ফোন দিল না। তখন আমি আবার কি করলাম, দেশে আবার গেলাম, রাজবাড়িতে আবার গেলাম। যাওয়ার পরে আমি এখন দেখি যে আমার নামে পুলিশ মামলা করছে, তারা আমি মানে মেরে ফেলবো একটা পরিকল্পনা করলাম বন্ধু বান্ধব মিলে।
পুলিশকে মেরে ফেলবো না,
পুলিশকে মেরে ফেলবো, ওর বাবাকে, সুমির বাবাকে। ওর আমি প্রথমে হুমকি দিছিলাম ফোনে,
সুমির বাবাকে।
হ্যাঁ, সুমির বাবাকে মেরে ফেলবো, কারণ এটাই
যে একজন পুলিশ ছিল।
হ্যাঁ, পেশা একটা পুলিশ, সে আমি বলছিলাম তুমি আপনি এরকম মামলা উঠে ফেলেন, আপনার মেয়ের খবর আমি জানি না, আপনি করেন, আপনি মামলা উঠে ফেলেন, আপনি আমার নামে মামলা উঠে ফেলেন, কারণ হচ্ছে উনি পুলিশ, তো উনার কেসটা একটু বেশি জটিল, এর জন্য মামলা উঠে ফেলেন। উনি সে বলতেছে না, আমার মেয়েকে খুঁজে নিয়ে দাও, তারপর মামলা উঠাবো, আমি মামলা আগে
উঠাবো,
মানে খুঁজ করে নিয়ে দেবো আমার মেয়েকে, কই আসেন আসেন। তারপরে আমি অনেক ধরনের হুমকি দিছি, আপনি মামলা উঠাই ফেলেন, আর মামলা যে উঠায় না, এরপরে কিন্তু আপনার মেয়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু এরকম গায়েব করে ফেলবো, ঠিক আছে? সে বলে পাল্লে করি, আমার সাথে অনেক দাপট করে, পরে স্কুল রেকর্ডিং করে আমার অফিসে ফ্রি করে, ওদের পুলিশে থানায় জমা দেয়, আমার হুমকি টুমকি দিছে, এরকম আরো কষ্টটা জটিল হয়ে যায়। তখন আমি কি করলাম, ওই যে পুলিশকে মেরে ফেলবো, তখন আমি আমার বন্ধু বান্ধব ঠিক করলাম কিছু টাকা দেয়, 10,000 টাকা একজনে কন্ট্যাক্ট করলাম, মানে কন্ট্যাক্ট করে আমি পুলিশটাই মেরে ফেলবো, আমি সাথে থাকবো কিন্তু আমি দূরে থাকবো, কিন্তু আমি ফেস হবো না, আমি থাকবো কিন্তু ফেস হবো না। তখন বলে পরে ওরকম থানার থেকে যাচ্ছে, ডিউটি শেষ রাত বাজে 11:30,
ওকে,
সে বাসায় যাচ্ছে এরকম। যাওয়ার পরে আমার তখন ওই সেই বড় ভাই বন্ধু মিলে ওরে কি করলো, 5-6টা পার দিল পুলিশে। পুলিশটা পার দেওয়ার পরে আমি যা কি করলাম, পিছন থেকে আমার তো খুঁড় থাকেই, আমি জাতালে পাতালে মুখে মুখে ই করলাম, পোজ দিয়ে দিলাম। পোজ দেওয়ার পরে তারপরে দেখি অনেক একটা চিৎকার দিল, আশপাশের মানুষ বের হয়ে গেল। তখন আমার চিন্তা পড়ে, আমি মুখটা বাতা ছিল, আমার চিন্তা পারে নাই, কিন্তু কন্ট্যাক্ট ভাবছে আমি করছি কাজটা। পরে আমার চিন্তা পড়ে, প্রথমে চিন্তা পারে নাই, পরে আমার ই করলো, পরে আমার ওখান থেকে পলায় চলে আসলাম। আসার পরে তখন ধরাধরি করে সেখানে প্রথমে রাজবাড়িতে নিয়েছে, রাজবাড়িতে না নিয়ে পরে ফরিদপুর পাঠিয়ে দিয়েছে। মানে তার হচ্ছে বুক টুক মানে মুখ টুক পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে মুখে, এখনো তার কাটা দাগ। তো তখন তার হাসপাতালে নিয়ে সে বেঁচে যায়, একদমই বেঁচে যায়। তখন একটা মানে সব কনফিউজ করে যে আমি করছি কাজটা, কিন্তু আমি তো সবাই জানি আমি তো পলাতক, বাড়ি থেকে আমি জানি না, কেউ তো সবাই তো এলাকায় কেউ আমাকে দেখে না। তখন আমি কি করলাম, পতিতলা আবার গেলাম,
কিন্তু একটা বিষয় কি, প্রতিটি তালে আমার কোনো মেয়েটা আমার কাছে টাকা নিত না,
কোনো মেয়ে আপনার কাছ থেকে
আমার কাছ থেকে এক টাকাও নিত না, উল্টা পারে আবার দিত, মানে আপনি হেল্প আপনি বাসায় যেতে কত টাকা লাগে উল্টা আমার দিত। কারণ হচ্ছে ওখানে মানে নেতা ফেতা যা ছিল সবাই বন্ধু বান্ধব বড় ভাই বোনদের সবাই মানে মেয়েরা মেয়ে জানতো আমি এখানকার স্থানীয় ছিলাম, এদের কাছে যদি টাকা চাই তাহলে এদের মারবে আরো। তখন আমি অধ্যায় আমি চার পাঁচটা মেয়ের সাথে ইয়ে করছি, ফিজিক্যাল রিলেশন করছি একদম টাকা ছাড়া। পরে একদিন ক্লাস পরে যে লাস্টের দিন ছয়টা যখন হবে তখন আমার ওই সুমিরে দেখা পড়ে,
ওকে
সুমিরে দেখতে পাই আমি, সুমি দেখি মানে একটা ছেলের রুম থেকে বের হইল, মানে ছেলের রুম নিয়ে গেছিলাম পরে রুম থেকে বের হইল, আমার দেখেছে ওর মার কান্দর কান্দার কাটাকে লাগাই দিছে, এরকম তুমি আমার বিক্রি করেছো, তুমি আমার বলতো আমার টাকা লাগলে আমার বাড়ি থেকে আমি টাকা এনে দিতাম, তুমি এই কাজটা করলা কিসের জন্য। পরে মানে এখন তোকে তো এখন টাকা না দিলে তো বের হইতে দিবে না, আমার তো বের হইতে কোনো সম্ভব না, কোনো মেয়ে বের হইতে পারবে না, ছেলে বের হইতে পারে কোনো মেয়ে বের হইতে পারবে না ওখান থেকে। পরে পরে আমি কি করব, তখন আমার মাথায় কাজ করলো, আমি তো জিনিসটা ভুল কাজ করছি, আমার বন্ধুর টাকা তো টাকা পেলাম না, মেয়ে বিক্রি করে ফেললাম, তাহলে তো আমি অনেক ভুল কাজ করেছি। তখন আমার মাথায় কাজ করলো কি আমার বাড়িতে যাবো, যা বলবো আবার বললো আমার টাকা দাও নাহলে কিন্তু খবর আছে। পরে আমার বাবারে বাবা যা বললাম টাকা লাগবে ৫০,০০০ টাকা দাও, সেই ৫০,০০০ টাকা দিতে রাজি না, টাকা তো দেবেই না, পরে আর উল্টো আমার মার দিল, মার দেওয়ার পরে আমি তখন আমি কি করলাম বাবা কোন জেনে গিয়েছি আমি ক্যাশতে টাকা ভেঙে আমি ৩০,০০০ টাকা নিয়ে আসলাম,
চুরি করে
নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তখন আমি প্রতিতলায় সুমিরে আমি ছাড়ালাম, ৩০,০০০ টাকা দিয়ে ওরা আমি ছাড়ালাম, সাইনে ওরা আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম।
বাসায় পৌঁছানোর পরে কি হলো,
বাসায় পৌঁছানোর পরে তখন ছেলেটা তো মানে মেয়ে
বাবাকে তো আপনি পোজ দিলেন,
বাড়ির এখনো সে মানে ফরিদপুরেতে আছে, সে তখন অবস্থায় সে ফরিদপুরে ভর্তি আছে। তখন আমি বাড়িতে কি ওর আম্মু ছিল আর ওর দুই বোন ছিল, বোন থাকা অবস্থায় পরে আমি ওরে বাসায় দিয়ে আসলাম। বাসায় দেওয়ার পরে পরে তোর মা দেখে কান্নাকাটি লাগাই দিছে, এরকম এরকম কই গেছিল এসে, পরে আমার সবকিছু তখন কিছু বলে মেয়েটা কিছু বলে না, বলে এরকম এরকম আমি ওর সাথে গেছিলাম ওর সাথে থাকছে, তখন আমার কিছু বলে না। তখন আমি ওর সাথে আমি ওরে থুয়ে আমি চলে আসি, আসার পরে পরে বলে কি আমার এই বিক্রি করে ফেলছে মেয়েটা, পরে পরিবার সবাই জানাই দিছে, জানাই দেওয়ার পরে তখন আমি আবার চলে আসি। আসার পর বাপ হচ্ছে পুরোটা মানে ঠিক হয়ে যায়, মানে পোস্টস কার্প হয়েছে তারপর হচ্ছে পুরো ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাওয়ার পর সে আবার ই করে, সে আবার একটা ঘুমবার একটা মামলা দেয়, সাত নম্বর মামলা,
আপনার সাত নম্বর,
হ্যাঁ সাত নম্বর মামলা। মামলা দেওয়ার পরে আমি তখন এখন আর বাড়ি যাবো কি মুখ নিয়ে, পরে আমি আবার ঢাকায় চলে আসি, সজীব ফাস্টফুডে কাজ করে, সে আমার চাকরি দেয়, আবার আরিউ পাশে সজীবের বাড়ি হচ্ছে নোয়াখালী, আর তাদের আমার চাকরি দেয় সেখানে চাকরি বাকরি করতেছি, তারপরে আমি আর বাড়িতে যাই না। পরে আমি ঈদের তিন দিন আগের থেকে চলে আসছি ঢাকায়, আমি আর এরপর আর বাড়িতে যেতে পারি না। অলরেডি শুনি কি আমার ধর্ষণ মামলার ওয়ারেন্ট আছে আর মারামারি মামলাটা।
আপনার বয়স কত এখন?
এখন হচ্ছে বয়স হচ্ছে ২২,
২২ বছর বয়সে আপনার জীবনে যতগুলো অপরাধ আপনি করেছেন, ২২ বছরে আপনি এসএসসি পাস করতে পারেননি, আপনার কোন ভবিষ্যৎ স্বপ্ন আছে? আপনি আপনার কখনো মনে হয় না যে ২২ বছরের ছেলেরা সাধারণ যেটা করে ইউনিভার্সিটিতে পড়ে খুব ভবিষ্যতের একটা ভালো জায়গায় তারা যাবে, ভালো একটা অবস্থানে যাবে, এরকম একটা জায়গায় তারা থাকে, আপনার বাবা মার ইকোনমিক স্ট্যাটাস অনেক ভালো ছিল, আপনার ফ্যামিলিতে সবকিছু ছিল, আপনি তো এগুলো কিছুই করতে পারলেন না, এখন আর নতুন করে শুরুও করতে পারবেন না লেখাপড়ার জায়গাটাতে, আপনার নিজের কাছে কখনো খারাপ লাগে না?
হ্যাঁ বেলা খারাপ লাগে অবশ্যই, খারাপ। আমি জীবনে অনেক ভুল কাজ করছি, জীবনে এমন কোন কাজ নেই, এমন ভুল কাজ নেই মানে এত খারাপ কাজ নেই যে আমি করি নি।
সেটা ঠিক আছে, খারাপ কাজ আপনি করেছেন সেটার জন্য শাস্তি অবশ্যই হবে, আপনি শাস্তি আজ হোক কাল হোক আপনি পাবেন, নিজের কাছে তো অবশ্যই পাবেন, কিন্তু থাকে না একটা ভবিষ্যতের একটা স্বপ্নের ব্যাপার থাকে, যদি একটা পসিবিলিটি থাকে একটা ভালো জীবন লিড করার, আপনি কি চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে?
ভবিষ্যৎ চিন্তা আমি এখন আমার যে জায়গাটা মামলা আছে আমি সেটা প্রথম কথা আমি মামলাটা হচ্ছে খারিজ করতে চাচ্ছি প্রথম কথা, আর দ্বিতীয় হচ্ছে আমি ফাস্টফুডে কাজ করতেছি, সেই ফাস্টফুডে কাজ করে আমি নিজে চলতে পারি, আমার ছোট ভাই আছে একটা, আমি সর্বপ্রথম চাই আমার সবাই জানি মানে জিনিসটা যে মামলার খাহিজ হয়, তারপর হচ্ছে আমি ফাস্টফুডে কাজ করে নিজে দেখি নিজে কিছু করতে পারি কিনা, নিজে আমার বাবার টাকাতে আমি কিছু আর কিছু করতে চাই না, আমার নিজে থেকে আমি নিজে করতে পারিনি কিছু।
আপনাকে যদি পুলিশ এই মুহূর্তে অ্যারেস্ট করে আপনার জন্য, আপনি যেই মামলাতে আপনি সাক্ষ্য আপনি নিজেই সাক্ষ্য দিলেন যে আপনি অপরাধী এবং সেটা পুলিশের কাছে হয়তো যথেষ্ট প্রমাণ রয়েছে, আপনার তো এমনও হতে পারে যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে, আপনি ১৩ বছর ১৪ বছর জেলের ঘানি টানবেন, আপনি ১৪ শিক যেটাকে বলে সেখানে আপনার আজকে ২২ বছর বয়স, সেখানে যদি ১০ থেকে ১২ বছর আপনি চলে যায় বা ১৪ বছর চলে যায়, আপনার জীবনের সবচাইতে গোল্ডেন টাইম আমরা যেটাকে বলি স্বর্ণ সময় সেটা তো আপনার জেলে পৌঁছতে পারে, আপনি শেষ হয়ে যেতে পারেন, আপনার কখনো এগুলো চিন্তা হয় না?
তখন তো চিন্তা হয়েছিল কোন অপরাধ করার সময়, এখন আমি তো পুরো মানে এখন তো খুবই চিন্তা হয় আমার, আমি যে ভুল কাজ করছি জীবনে তো অনেক ভুল কাজ করছি, এখন তো ভালো আর কিছু মানে এখন আমি এক বছর গোটা এক বছর এরকম ভালো হয়ে গেছি, এখন অপরাধের ভিতরে নেই।
তো আপনার যে এখন যে চিন্তা হয়, চিন্তা হয়ে আর কোন লাভ আছে? আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করবে এবং যে কোনো মুহূর্তে আপনি যেই রেপ কেসের কথা বললেন আপনি যে কোনো মুহূর্তে তার শাস্তি পাবেন, কারণ আপনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আপনি কাজ করেছেন এবং এটা একটা নারীবাদী কেস এবং সেখানে তো আপনার একটা ভয়াবহ রকমের শাস্তি হওয়া উচিত। আপনি নিজে কখনো অনুভব করেন না যে আপনার একটা বড় শাস্তি হওয়া উচিত?
না, আমি তো অনুভব করি, আমি ধরা পড়লে অনেক সময় শাস্তি হবে, কারণ হচ্ছে আমার অনেক শাস্তি হবে, মানে 14 বছর জেল হইতে পারে।
আপনি অনুভব করেন না যে আপনার একটা বড় শাস্তি হওয়া উচিত? আপনি ঠিক মতো ঘুমাইতে পারেন?
আমার মনে ঘুমাইতে গেলে খুব কষ্ট হয় যে আমি সবসময় চিন্তা করি, আমি তো সারা মানে কাজ করি, কাজ করার পর আমি খুব চিন্তা করি জীবনে কি করলাম, এত মানে জীবনটা কি করলাম, মানুষের আমরা যে বংশের ছেলে আমরা সে বংশ আমরা থেকে আমরা কি করলাম, আরো তো আমি আরো মানে নিম্নতে চলে গেলাম। আমার যে আমার বাপ দাদা তো কামায় আমার তো এখন বাড়ি থেকে তেজ্যপতি করে দিছে। আমার বাপ মা
আপনার বাবা মা আপনাকে
তেজ্যপতি করে দিছে? হ্যাঁ, কোনো আমাকে খোঁজ খবর রাখে না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রানার জীবনের অপ্রিয় সত্য। একটা বড় কথা হচ্ছে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না। যে ভুল আপনি করবেন সে ভুলের মাশুল আপনাকে দিতে হবে, যে অপরাধ আপনি করবেন সে অপরাধের মাশুল আপনাকে দিতে হবে। দিস ইজ লাইফ। এই জীবনে অপরাধ করে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সমস্ত অপরাধীকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এনে দেখানোর চেষ্টা করেছি যে আপনি যদি ভুল করেন আপনি সতর্ক থাকুন, আপনি ভুল করবেন না। আপনি যদি অপরাধ করতে যাচ্ছেন আপনি সতর্ক থাকুন, আপনি অপরাধ করবেন না, কারণ অপরাধের পরবর্তী অধ্যায় হচ্ছে প্রায়শ্চিত্ত। যতটুকু অপরাধ করছেন তার চাইতে অনেক অনেক বেশি আপনি রিটার্ন পাবেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তার আগে এই মুহূর্তে আমরা মুখোমুখি হব আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? আজকে তো পুরো বিষয়টি আপনি শুনলেন, কোয়াইট মিস্ট্রি, বাট এক ধরনের অপরাধের ব্যাপার ছোটবেলা থেকেই ছিল, ইন্টারেস্টিং। আপনার কাছে কি মনে হয়?
জি, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানে যাহা বলবো স্বাস্থ্যগত অনুষ্ঠানে এরকম জীবনের অন্ধকারের দিক, অপরাধের দিক একজন মানুষ এসে কনফেশন করে সত্য কথা বলে যায়। আজকে আমরা রানোর কথাও সেটা শুনলাম, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্ধকার জগতের কথা যখন শুনি তখন আমাদের একটা কথা মনে হয় যে অন্ধকার জগতটা কি আসলে খুব অন্ধকারে থাকে? তারা কি আন্ডারগ্রাউন্ড বলতে আমরা কি একেবারে ভূতলে থাকি? আমরা কি তাদের সঙ্গে থাকি না? আসলে তারা তো আমাদের সঙ্গে থাকে, আমাদের পরিবারের একজন লোক, আমারই ছেলে বা আমারই ভাই। তা আমরা তাদেরকে অন্ধকারের লোক বলি, আন্ডারগ্রাউন্ডের লোক বলি, এইভাবে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে নিজেরা আমরা একটা গা বাঁধানোর চেষ্টা করি। আসলে তারা তো অন্ধকারে না, তারা তো আমাদের সঙ্গে বাঁচছে। যে আলোতে আমরা দিনের আলোতে আমরা থাকি, তারা এই দিনে একই দিনের আলোতে তারা চলাফেরা করে। আমি এই কারণে কথাটা বলতেছি যে সমাজের এবং পরিবারের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই সমস্ত অপরাধ বা অপরাধী সৃষ্টি হওয়া বন্ধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য। এবং এটা প্রধান কারণ আমি সবার জন্য একটু বলতে থাকি, আমাদের মনোসামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা বুঝেছি, বিশেষ করে ছেলে মেয়েদের না হলেও ছেলেদের ক্ষেত্রে তাদের ভালোভাবে সামাজিক জীবন যাপন করা বা সমাজ এবং নৈতিক মূল্যবোধ গুলিকে গ্রহণ করার ক্ষেত্রে এবং একজন দক্ষ ভালো মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে বাবা। দেখা যাচ্ছে গবেষণায় যে বাবার যদি অনুপস্থিতি থাকে সেটা বাবার মৃত্যুর কারণে হইতে পারে, অথবা মা বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণে হইতে পারে, অথবা ইদানিং আমাদের কাছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাবা বিদেশে থাকে সেই কারণে। এই যে বাবার অনুপস্থিতি, দেখা গেছে গবেষণায় বাবার অনুপস্থিতির কারণে শুধু মায়েদের কাছে বা অন্যান্য আত্মীয়দের কাছে যে সমস্ত ছেলেরা, মেয়েদের নাম না বলছি, ছেলেরা মানুষ হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে বকে যাওয়ার বা যেটা আমি কন্ডাক্ট জিজ্ঞাসা বলি, অনুমান করে বলছি যে যারা পরবর্তী পর্যায়ে বড় ধরনের ক্রিমিনাল বা অপরাধী হয় তারা কিন্তু ছোট কাল থেকেই এই আচরণ সমস্যাগ্রস্তশীল থাকে, অর্থাৎ কন্ডাক্টিগতা থাকে। রানার ক্ষেত্রে সে কথাই দেখা যাচ্ছে, তার এখন বর্তমান বয়সে কি অথচ তার এর আগে থেকে অর্থাৎ 15-16 থেকে বয়স থেকে সে যে কত জঘন্য এবং খুব গুরুতর কাজগুলি করেছে এটা শুনে আমাদের তো গা কাটা দিয়ে উঠছে। এটা তো প্রাপ্তবয়স্ক লোকেরা অনেকেই সাহস করবে না, যৌথভাবে কত সাহস করবে না, তো সেই কাজগুলি করেছে। এর প্রধান দুটি কারণ একটা ছিল বাবার অনুপস্থিতি, এটা আমাদের মনে রাখতে হবে। মা, শুধু মা বা গার্জিয়ানরা কিন্তু একটা ছেলে সন্তানকে খুব ভালোভাবে গাইডিং দিতে পারে না, রোল মডেল হতে পারে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে বাবার উপস্থিত থাকা সত্ত্বেও বাবার মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা মনিটরিং করা বা রোল মডেল হিসাবে কার্যকর ভূমিকা গ্রহণ করতে না পারা। বাবা এসেছেন, বাবা জানছেন, ওই সময় তার নামে কিন্তু অনেক অভিযোগ এসেছে, অনেক মারামারি হয়েছে, এমনকি ওই সময় এই এত অল্প বয়সে তার নামে পুলিশ কেস হয়েছে পর্যন্ত। কিন্তু এটা স্বাভাবিক যে পুলিশ কেস হলে বাবারা বা আত্মীয় স্বজনরা সন্তানকে একটি কষ্ট দিয়ে তাকে দূরে রেখে দিয়েছেন, তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদের তার অভিভাবক বা আমাদের সবাইকে উচিত ছিল এই এত অল্প বয়সে সে মারামারি করে কৃষি কেন গেল, তারও তো সংশোধনের দরকার আছে, তারও তো শাস্তি পাওয়া দরকার আছে। আইন তাকে শাস্তি দিতে পারতেছে না, আমরা বরং অপরাধীকে আরো আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে তাকে লিপিয়ে রাখিয়ে, হ্যাঁ, নিজের আত্মীয় মনে করে বা নিজের ছেলে সন্তান মনে করে ওখানে খুব দরদ দেখাচ্ছি, কিন্তু এই দরদ তো তার জন্য কোনো উপকারী করলো না, সমাজের জন্য উপকারী করলো না, তাকে তো আরো অমানুষ হতে থাকবে। এটা আমাদের বুঝতে হবে যে অপরাধ যা করে তাকে তার শাস্তি ভোগ করতে হবে অথবা তাকে ফুটাতে হবে, এটা কিন্তু তাকে করা হয়নি, তাকে কিন্তু অনেকটা প্রশ্রয় দেওয়া হয়েছে বলে আমরা মনে করতে পারি। এটা সমাজ থেকে এবং পরিবার থেকে করা হয়েছে, অর্থাৎ আমরা যে অপরাধী দেরি হয় তার পিছনে আমাদের মা বাবা হিসাবে, আমাদের পরিবারের লোকজন হিসাবে, সমাজের লোকজন হিসাবে আমাদের যে কতটুকু অবহেলা আছে বা অজ্ঞানতা আছে বা আমাদের যে ভূমিকা রয়েছে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। রানার ব্যাপারে আমি এই ব্যাপারগুলো কষ্ট করতে পারি।
আমি আশা করবো যে ভালো পথে সুপথে ফিরে আসবে, এবং এই অনুষ্ঠানে যখন সে এসেছে তখন আমি আশা করি অনুষ্ঠানের যে এই অনুষ্ঠানের সবচেয়ে মূল মর্ম যে অপরাধ করা, খারাপ কাজে চলে যাওয়া, সেটাকে স্বীকার করে নিয়ে ভালো পথে আসা, আশা করি অপরাধ স্বীকার করবেন এবং বুঝতে পারবেন এবং সে সুপথে আসার জন্য মন স্থির করবেন।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর রাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পর আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা বেশ কিছু টেক্সট, ইমেইল এবং একই সাথে মেসেজ পেয়েছি। আজকে অনেকগুলো কমেন্টস এসছে, আমরা একটু পড়তে চাই। রিফাত ঢাকা থেকে লিখেছে, ভাইয়া রানার গল্প শুনে এটা স্পষ্ট বোঝা যায় যে ছেলেমেয়েরা বাবার শাসন না পেলে কি করতে পারে এবং কি হতে পারে। তমা ঢাকা থেকে লিখেছে, অন্য গল্পগুলোর মতোই রানার অবস্থা, একটা মেয়ের জন্য অন্য মেয়েদের সাথে খারাপ ব্যবহার, তাদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলা, এটা প্রায় দেখি। সংগ্রাম কক্সবাজার থেকে লিখেছে, একটা মেয়েকে রানা পতিতালয় বিক্রি করে দিয়েছে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। বিক্রি করার আগে একবার ভাবল না যে রানার যদি কোনো বোন থাকত তাহলে কি একইভাবে। জি, চুমকি গাজীপুর থেকে লিখেছে, রানা যে কত বড় ধরনের অপরাধী তা ওর কাজ দেখলেই বোঝা যায়। শফিন ঢাকা থেকে লিখেছে, রানার আরো আগে ভালো হয়ে যাওয়া উচিত ছিল, যখন সে জেল খেটেছিল মানুষের শাস্তি হয় কিসের জন্য, তাকে শুধরানোর জন্য, কিন্তু সে যদি সেটা নাই বুঝতে পারে তাহলে এদেশে আইন দিয়ে কি হবে। দিদার চট্টগ্রাম থেকে লিখেছে, রানা কিন্তু ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত, আর সেই সাথে পরিবারের অবাধ স্বাধীনতা, সব মিলিয়ে রানা পুরোটাই বকে গিয়েছিল। এমন অবস্থায় ছেলেমেয়েরা কি হতে পারে, রানা তার জীবন্ত উদাহরণ, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওকে, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
বলা আছে একটাই, যে আপনারা যে যারা শুনতেছেন আমার এই ঘটনাটা, জীবনে এরকম ভুল কাজটা জীবনে করবেনই না। আর কোন বাপ মা উৎসাহ করে, বাপ মা এত রেহাই দিলে, প্রথম কথা মানে ফ্যামিলি যদি আমার গার্ড থাকতো তাহলে আমি এতটাই মানে এতটাই খারাপ কাজটা করতে পারতাম না। প্রথম গার্ডের প্রবলেম ছিল, মানে আমার বাবা ছিল না, আমার মা আবার কতটুকু আমার মেন্টেন করবে, তাই অনেকটা খারাপ হয়ে গেছি। আমি চাই আমার থেকে আপনারা শিখেন কিছু, আপনার জীবনে এরকম ভুল কাজ না করতে। আমি জীবনে আপনার পায়ে ধরে করছি, আপনার জীবনে কাজটা ভুল করবেন না। আর আপনারা যাই লিখবেন, মানে লেখালেখি করবেন, তখন আপনি ভাই বোনগুলো আপনি ভালো করে লিখবেন, মাঝে কোনো কমাস করবেন না। আপনি ভাবে দেখতে পারেন আপনি খারাপ হতে পারেন, মারপেট থেকে কেউ কিন্তু খারাপ হয়ে আসে না, সব কিন্তু আপনাদের পরিবার, আমাদের পরিবার, ফ্যামিলিগত আশপাশের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমেই কিন্তু আমরা নষ্ট হয়ে যাই, আমরা কিন্তু নিজে থেকে নষ্ট হয়নি। আপনি ব্যাপারটা শুনে স্টুডেন্ট শুনবেন, তারপরে কোনো কমাস করবেন আপনি।
জি, যে মানুষগুলোর কাছে আপনি অপরাধ করেছেন
এবং যে মেয়েদের সাথে আপনি করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
তারা যদি আমার কথা শুনতে পান এখন এই মুহূর্তে, যদি শুনতে পান তাহলে হচ্ছে আমাকে মাফ করে দিতেন, তাছাড়া তো আমার কোনো গতি নাই, আর এছাড়া তো আমি আর কিছু করতে পারবো না। সবাই যেমন মন থেকে মাফ করে দেয়, নাহলে আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আমি কি বলবো যে আর তোমরা যদি মাফ না করে তো আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, আমি জীবনে তার একটা অভিশাপ হয়ে যাবে আমার জীবনে।
প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, তবে বাকি সেগমেন্টের একটি সেগমেন্ট এখনো বাকি আছে। আমরা আর যে রাজুর কাছে এই সপ্তাহের কে মেইল বা চিঠিটি পাঠিয়েছেন চলুন শুনি এবং তারপর আবারও ফিরছি। তার আগে আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে লাখো মানুষের সামনে দ্বার্থহীন কণ্ঠে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করার জন্য।
কিবরা ভাই আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা যাচ্ছি আর যে রাজুর কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আমি সাব্বির গাজীপুর থেকে লিখছি, যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। আজ আমি আমার একটি অপরাধ স্বীকার করতে চাই। একবার আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারকে দেখাতে ক্লিনিকে যাই, সেখানে একজন ডাক্তারকে দেখায়, তিনি আমাকে বেশ কিছু টেস্ট করতে দেন। আমার এক বড় ভাই টেস্টগুলো দেখে বলেছিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টেস্ট করতে দিয়েছেন, বেশ টাকা লাগবে, অতিরিক্ত টাকা নেওয়ার জন্যই এটা করেছেন। আর এটা শুনে আমার খুব রাগ হয় এবং সেই ক্লিনিকে যেয়ে ডাক্তারের সাথে খুব খারাপ ব্যবহার করি, বকাবাজি করি। কিন্তু আজ এতদিন পরে আমার মনে হচ্ছে আমি যা করেছি খুব ভুল করেছে। বিশেষ করে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান আমি যেদিন থেকে শুনে আসছি সেদিন থেকেই ভাবছি যে এখানে আমি চিঠি লিখব এবং আমি আমার এই ছোট্ট একটি ভুলের কথা অবশ্যই স্বীকার করব। তাই আজ আমার মনে হচ্ছে যে আমি যা করেছি খুব অন্যায় করেছি, আর এর জন্য আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে এই বন্ধুটিকে যার জীবনের অপ্রিয় সত্য এবং মূল্যবোধ আজকে আমাদেরকে অনেকখানি নাড়া দিয়েছে। এবং একই সাথে আমরা বলতে চাই আপনার ভুলটি আর কারো জীবনে ভুল না হয়ে আসুক, আমরা যেন এই ভুল থেকে সবাই শিক্ষা নিই। শেষ করছি, ধীরে ধীরে পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একজন অপরাধী নিঃসন্দেহে হাজির হয়ে যাবেন, তিনিও বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং কি প্রায়শ্চিত্ত তার করতে হয়েছিল। এজন্যই বলবেন যেন আপনি তার মতো করে ভুল বা অপরাধ কোনটাই না করেন। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।